exclusively on FusionBD.com.
Royal Tiger Twin presents JBSB Uncensored. Recharge yourself. প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আবারও রোববারের রাত এবং রোববারের রাতের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এক্সক্লুসিভ এপিসোডে, যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আপনারা সবাই হয়তো আমাকে শুনে অবাক হচ্ছেন, তবে একটি কথা আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল, আর সেই সূত্রে জেবিএসবিতেও কিছুটা পরিবর্তন এসেছে। আমি আরজে বাপ্পি আছি আপনাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আজকের এই আনসেন্সর্ড এপিসোডে। প্রতি সপ্তাহের মতো আজকেও একজন এসেছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এই কারণে যে তার মতো ভুল বা অপরাধ আর কেউ যেন না করে। চলুন পরিচিত হই তার সাথে। আপনার নাম?
আসসালামু আলাইকুম, আমি শাওন বলতেছি।
শাওন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কেন আসলেন যাহা বলিব সত্য বলিব এই মঞ্চে?
আমার আসতে মনে হলো এতে আমি ধারাবাহিকভাবে কয়ে প্রায় 3 বছর আমি শুনছি এই গল্পটা, যা বলিব সত্য বলিব। শোনার পরে আমি বললাম কি এরকম গল্প, আমি যেটা করছি এই ধরনের তো কেউ বলে নাই, আমার মতন খারাপ তো মানুষ না, আমি জঘন্য খারাপ, আমার কথাটা বলার দরকার এই জায়গায় যাতে সবাই শুনে। তখনই আমার একজন বন্ধুরে আমি বললাম, ভাই তুমি কিভাবে আমি এখানে যোগাযোগ করি? তখন ওই সে মোবাইল থেকে নেটে চার্জ দিল, চার্জ দেয়া এই নাম্বারটা আমাদের বার করে দিল, নেটের মাধ্যমে নাম্বারটা দিল, নাম্বারটা দেওয়ার পরেই আমি এই জায়গায় যোগাযোগ করি।
আচ্ছা, শাওন আজকের যাহা বলিব সত্য বলিবর মঞ্চে উপস্থিত আছেন, আমরা তার কিছু অপ্রিয় সত্য আজকে শুনব। প্রিয় শ্রোতা, আমরা শাওনের কাছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো জানব, তবে শুরুতেই জানব তার শৈশবের বেড়ে ওঠা, তার জীবনের কিছু অপ্রিয় সত্য এবং অপরাধের সঙ্গে কিভাবে তিনি যুক্ত হলেন। শাওন, আপনি একদম প্রথম থেকে শুরু করুন।
আমাদের পরিবার, আমি কৃষি পরিবারে আমার জন্ম, 1983 সালে আমার জন্ম। তারপরে আপনার প্রায় 5 বছর বয়স থেকে আমার যা মনে আছে আমি আজকে তাই বলতেছি সত্য করে।
শোন, আপনার জেলা এবং গ্রামের বাড়ি কোথায়?
আমার জেলা হবিগঞ্জ, থানা হবিগঞ্জ। আমি যখন কৃষি পরিবারে জন্ম নেই তখন আমার বাপ একজন সরকারি একজন সূত্র কর্মকর্তা ছিল, সরকারি ভাবে তখন আমি কাজ করে, হঠাৎ করে আমার চাচা, দুইজন চাচা ছিল, আমরা লেখাপড়া করতে দেয় নাই, আমরা শুধু দৌড়ের উপরে রাখছি, ওরা বুড়ে বুঝে বুঝে কেউই কোনো, আমরা 5 ভাই বোনের ভিতরে বাংলা কোনো লেখাপড়া শিখতে পারি নাই।
5 ভাইয়ের মধ্যে আপনি কততম?
আমি 5 ভাই বোনের ভিতরে আমি 4 নম্বর। আমার 4 নম্বর, 5 ভাই বোনের ভিতরে কোনো লেখাপড়া শিখতে পারি নাই, শিক্ষার অভাবে আমাদের চাচারা অনেক দূরে দূরে রাখছে, বাবারে বুঝে বুঝে মারে মারছে, বাপে আমরারে মারছে, ওইদিকে কষ্ট দিচ্ছে, ওইদিকে কষ্ট, সব দিকে কষ্টের মধ্যেই আস্তে 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 বড় হয়েছি। হঠাৎ করে বাবা একদিন একটা পানি সারের দোকান দিয়ে দিল, পানি সারের দোকানে আমি আমার বড় ভাই দুজন থাকি, মিস্ত্রি কাজ করে। তখন চলতেছে দিন এইভাবেই, আমার বোন বিয়া হয়ে গেল, আমার বড় একজন বোন, তাদের বিবাহ আলাপ আসলো, আসার পরে বিয়া দিল বোনে, বিয়া দেওয়ার পরে হঠাৎ করে আমার চাচা।
শোন, আপনি কি পড়াশোনা করেছেন?
আপনি
বলছেন যে আপনার চাচা আপনার যে পড়াশোনার বইগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলতেন, কিন্তু সেটা তিনি কেন করতেন? এরকম
কেন করতেন? উনি বলতেন কি আমরা লেখাপড়া শিখলে ওনার একটু সমস্যা হবে, মানে বাবার কিছু অর্থ সম্পদ ছিল, এগুলা উনি বুক করতে পারতেন না। উনি নিজের স্বার্থের জন্য আমরা লেখাপড়া সবগুলো বন্ধ করে দিচ্ছে, অনেক সময় স্কুলে যাওয়ার সময় বই ছিঁড়ে পালাইছে, মারধর করছে, আমার মারেও মারছে, কিন্তু আমার বাবা আমার চাচারার অনেক ভালোবাসত, এই কারণে আমার বাবা আমার চাচারার কিচ্ছু করে নাই। হঠাৎ করে চলতেছে এইভাবে।
পরিবারে বাবা কি আপনাদের সবচেয়ে বড় ছিলেন?
জি, আমার বাবা সবচেয়ে বড়, আমার বাবার বড় আরেকজন ছিল আমার ফুপু, উনি মারা গেছিল, উনি আমি দেখতে পারিনি, উনি মারা গেছে অনেক আগে। তারপরে যা আস্তে দিনে আমার বাবারে অন্য ধরনের যুক্তি দিতেছে, উল্টা পাল্টা যুক্তি দেয়, আমরা মাই করে সময়তে ঘরের ভিতরে না খাইও থাকতে হয়েছে, অনেক কিছু থাকা অবস্থায় বাজার করে নেই, না খাইও উপাস থাকছি, এগুলো করতে করতে তারপরে আপনার আমার মা বাবায় অন্যখানে চাকরি দিয়ে দিল, নিজের কিছু নিজের কিন্তু অন্য জায়গায় চাকরি দিয়ে দিত, 50 টাকা বেতন মাসে।
আপনাদের পরিবারটা যৌথ পরিবার ছিল?
জি। তারপর আমার চাই বাবাই অন্য জায়গায় চাকরি দিয়ে দিল 50 টাকা বেতনের কাজ করার জন্য, কৃষিকাজ। তখন এখান থেকে মনে করেন মাসের পর মাস কাজ করতে থাকি, ভালো না লাগলে বাড়ি চলে যাই, তখনই মায়ের পিট খাইতে হয়, চাচাই মারে, বাপে মারে, মা মারে না কোনো সময়, চাচাই বিষংস আঘাত করছে, দুই চাচাই আঘাত করছে, মারছে। তারপরে এখান থেকে চলতে 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 আমার এই যে পিছনের টেরা বা যেতেছি, আমি আমার বড় বোনের বিয়ে হয়ে গেল।
তখন আপনার বয়স কত ছিল?
তখন আমার বয়স ছিল 12 বছরের মতন বয়স ছিল যখন আমার বোনের বিয়ে হয়।
সেই সময় আপনাকে 50 টাকা বেতনে কৃষিকাজের সঙ্গে যুক্ত করেন আপনার বাবা?
আমার 8 বছর বয়সের কালে উনি আমার চাকরি দিয়ে দেয় আমাকে। তখন আমার বড় বোন বিয়ে হয়ে যাওয়ার পরেই মানে ফ্যামিলিতে একটা অশৃঙ্খল সৃষ্টি হয়ে গেল। চাচারা যুক্তিটা বারে দেশের থেকে বার করে দিল, বাড়ির থেকে আমরা সহ ফ্যামিলি সুদ্ধা সবাইকে এখান থেকে বার করে দিল। আমার বোন একটা, বড় বোন, বড় ভাই, আমি, আমার একটা ছোট্টু ভাই, এই 4 জন মানুষ সব বার করে দিল।
কেন
বার করে দিচ্ছে? কইসা এলাকার ভিতরে হারা থাকলে নষ্ট হয়ে যাবো এই সেই, মানে তখন আমরা যখন একটু একটু বুঝি আমরা বাপের যে আমরা যে একটু সামান্য একটু সম্পদ আছে, জায়গা জুগা আছে, এগুলোর সম্বন্ধে আমরা একটু বুঝি, এই কারণে আমরা বার করে দিল যাতে আমরা এইগুলো বুঝতে না পারি।
তার মানে আপনি দাবি করছেন যে আপনার চাচা আপনাদের সম্পত্তি গ্রাস করার জন্য আপনাদেরকে বের করে দিচ্ছে?
জি। তখন আমরা সিলেট চলে যাই, চলে যাওয়ার পরে এখানে ছোটখাটো ব্যবসা করতেছি।
সিলেটে কে থাকে আপনাদের?
সিলেটে কেউ ছিল না, এখানে আমার বাবা, আমি, আমার ভাই, বোন, আমরা সবাই যাই, এখানে একটা বাসা নিচ্ছি ছোট্ট।
সিলেটে কেন যেতে হলো আপনাদেরকে?
সিলেটে আমাদের চাচা আমাদের আমার বাপের কি বলছে বলার জন্য আমার বাবা আমরা নিয়ে সিলেটে চলে গেলাম।
আচ্ছা।
তখন আমরা এখানে ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করলাম। তখন মদনমহল স্কুলের সামনে ভিকেই বাজার, এখানে আমের ব্যবসা করতাম আমার আব্বা, আমার বড় ভাই, আমি। তখন এখানে কাজকাম করতেছি, হঠাৎ করে এখানে 5-6 বছর থাকার পরে, প্রায় এই সময় আমার বয়স 17 বছর, এখানে থাকার পরে হঠাৎ করে আমার বোন আসলো একজন বিয়ের বাকি, তখন আবার বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে এখানে বোনের মাত কথা মাথা হইলো, বিয়ের সাথে বোনও রইল। হওয়ার পরে এভাবে কিছুদিন গেছে, আস্তে ধীরে গেছে, যাওয়ার পরে 96-তে হঠাৎ করে আমার এই আমার বড় ভাইয়ের উপরে একটা নারী নির্যাতন মামলা করা হয় ষড়যন্ত্র করে।
আপনারা সিলেটে গিয়েছিলেন সেটা কত সালে আপনার মনে আছে?
94 সালে সিলেটে গিয়েছিলাম, সিলেট থেকে আপনার 96 সনে আসলাম। 96 সনে আসার
মানে এই 2 বছর আপনারা সিলেটে
ছিলেন? এই সিলেট থেকে 96 সনে লাস্টে আসলাম। আসার পরে বাড়ি ঘরে কাটতেছি, বোন একটা ছিল বিয়ের বাকি, বোনকে বিয়া দিলাম। দেওয়ার পরে হঠাৎ করে এত ষড়যন্ত্র করে আমার বড় ভাইয়ের উপরে নারী নির্যাতন একটা মামলা দেওয়া হইল।
আচ্ছা, আপনার ভাইকে ষড়যন্ত্র করে মামলা দিয়েছে কে?
দিয়েছে আমার চাচা সহ ওই পাশের বাড়ির একটা খারাপ মহিলা।
আপনি বলছিলেন যে আপনি আপনাদের চাচাদের সেই বাসা থেকে, গ্রাম থেকে আপনি সিলেটে চলে আসলেন। সিলেটে আপনাকে কিভাবে আপনার চাচা সেখানে নারী নির্যাতনের মামলা দিল?
সিলেটে ছিলাম না, দেশেই ছিলাম, ওই যে বোনের বিবাহের কারণে দেশে গেছিলাম। যাওয়ার পরে এখানে বোনের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এখানে থাকতেছি চলতেছি, হঠাৎ করে আমার বড় ভাইয়ের উপরে চাচা ষড়যন্ত্র করে একটা নারী নির্যাতন মামলা দিয়ে দিল।
মামলাটা কোথায় হয়েছে?
মামলাটা হয়েছিল হবিগঞ্জ থানায়।
আচ্ছা।
হবিগঞ্জ থানায় মামলা হয়েছে, হওয়ার পরে অনেক চেয়ারম্যান মেম্বার সবার কাছে যাওয়া হয়েছে, আমার ভাই নির্দোষ বলে, এটার কোনো প্রমাণও পায় নাই, ওনার টুকু মিথ্যা সাক্ষী দেয়, সাজানো ঘটনা দেন, মেডিকেল সার্টিফিকেট দেয়, আমার ভাইয়ের উপরে এই মামলাটা জুলুম ভাবে করা হয়। করার পরে আমার ভাইয়ারে পুলিশ ধরে নিয়ে যায়, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরেই ফ্যামিলিটা একদম অশৃঙ্খল হয়ে যায়।
আপনার চাচা নারী নির্যাতনের মামলা দিয়েছে তার সঙ্গে
ওই যে পাশাপাশি একজন লোক আছে, মহিলা, খারাপ মহিলা, পূর্বের থেকে তারা খারাপ, এই মহিলারে দেয়া আমার চাচা ষড়যন্ত্র করে এই মামলাটা দেওয়াইছে। তখন আমরা জিজ্ঞাসা করছি, বলছি আমার মা বলছে, আমার বড় বোন সবাই বলছে, আমার আমরা বলছি কই আমরা ভাই তো এইগুলা করতে পারে না, বা আমরা তো এগুলো শুনি নাই, পাশাপাশি এলাকা, পাশাপাশি বাসা, চিল্লি হাল্লা চিকার কিছুই শুনি নাই, কিন্তু এটা তো মিথ্যা। আমার ভাইরে আমরা আবার জেল গিয়ে ডেকে জিজ্ঞাসা করছি, কইল কি আমি এগুলো করি নাই,
আপনার ভাই কিছু স্বীকার করেনি?
তখন আমার ভাই লোকের কথাবার্তা আসি যায় আসি যায়। দেওয়ার পরে আমার ভাই বলল কি আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম, আমি কোনো ধরনের কোনো
অপরাধের সঙ্গে জড়িত না,
জড়িত ছিলাম না। আমার একটা অভ্যাস ছিল আপনার, আমি ক্যারাম খেলতাম, ফুটবল খেলাইতাম, ক্রিকেট খেলাইতাম, এগুলো আমি ভালোবাসতাম, এগুলো নিয়ে জীবন কাটাইতাম। হঠাৎ করে যখন আমার ভাইয়ের যখন
আপনার সঙ্গে আপনার ভাইয়ের কথা হয়েছে কি জেলগেটে,
জেলগেটে কথা হয়েছে, জেলগেটে যাওয়ার পরে আমার ভাই বলল কি কইলো, এখন বুধাইয়ের মতন থাকলে হবে না, তোরে এখন মাইরা পালাইবো, এই ছাসায় মাইরা পালাইবো, ছাসাইতে যুক্তি করা।
আপনার ভাই আপনাকে বলছে?
আমার ভাই আমাকে বলছে জেলখানার ভিতর থেকে, জেলখানায় দেখা করা যাওয়ার পরে। তখন আমি কইলাম কি করতে হইব, বলে এখন যাই করো, নিজের সতর্ক হইয়া নিজের যান বাঁচানোর লেগে যা করা যায় তাই করতে হবে। তখনই আমি চলে আসলাম বাড়িতে, আসার পর দিন চলতেছে যাইতেছে।
আপনি বাড়িতে মানে আবার হবিগঞ্জ থেকে সিলেটে চলে গেলেন?
কিনা আমার বাড়িতে হবিগঞ্জ, আমার বাড়িতে গ্রামের বাড়িতে চলে আসছি। জেলগেট থেকে দেখা করে আমার ভাইয়ের লাগে আমি আমার বাড়িতে চলে আসছি। চলে আসার পরে চলতেছি খাইতেছি, ওই হঠাৎ ওই কয়েকদিন পর পরই চাচা আটকা একটা আমার একটা মাইজুন চাচা ছিল, উনি যাত্রা গান গাইতে বেশি, উনি কি করছে আমার এই যে কালো লাইট গুলো দিয়ে একদিন এমনিতেই আমার পিঠের ভিতরে অনেক হিটে রাস্তার ভিতরে পালাইয়া আমার মায়ের দিল
হঠাৎ করে,
হঠাৎ করে। তো আমি বললাম আমার চাষা আমার অপরাধী, ওই তুই খারাপ হয়ে যেত সুস্থ তোর বড়টার মতন, তোরও মানে জেলখানায় ডুবেছি। কারণ আমি শুনলাম বড়টার মতন তো আমি এরকম কোনো খারাপ কাজ আমি করি নাই, আপনি আমার মারতেছেন, আমার লাইফটা নষ্ট করতেছেন, এটা তো আপনি ঠিক করতেছেন না। আমি আমার আব্বারে বলব।
আপনার চাচা কি একাই আপনাকে হিট করেছে?
জি একা, একা। আমার দুইজন চাচাই ছিল, আমরা মূলত শত্রু,
আপনাদেরকে পছন্দ করতো না,
আমাদেরকে কোনো সময় পছন্দ করতো না, আমাদেরকে সব সময় আমার বাপের কাছ থেকে আলাদা করে রাখতো। আমার বাপের উল্টা পাল্টা বুঝাই তো, বাপের দিক তো নির্যাতন অনেক বেশি। তখন আমার এই আসলাম ওর ভাইয়ের কাছ থেকে গ্রামের বাড়ি চলতে শিখাইতেছি, তখন এই আবার কইল দিই তোরা বাড়িঘর সাইডে চলে যাবি। বাড়িঘর সাইডে কেন চলে যাব, আমার মা বলল। তখন আমার মার উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে, যাওয়ার পরে হঠাৎ করে আমার বাবা এখান থেকে চলে যায়।
আপনার মায়ের ভূমিকা তখন কি ছিল?
আমার মায়ের ভূমিকা ছিল বাড়িতে থাকবে, বাড়িতে কেমন আমার মায় আমার বাইরে বার করবে, এর কাছে যায় এর কাছে যায়, অনেক সাহায্য সহযোগিতা চাইছে, চেয়ারম্যানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, মহিমুরবির কাছে গেছে, কেউ কোনো সাড়া দেয় নাই। তখন আমার ভাই জেল খাটিয়ে আছে, আর চাচারা আমি যে মায়ের একুয়া কইয়া মায়ের কাছে কিছু টাকা পয়সা ছিল এগুলো নিছে, এবং গড় বানানির তিন পঞ্জত চাচারা নিয়ে বিক্রি করছে, কাঠ গড়ের কাঠ বানানোর এগুলা জিনিসপত্র চাচারা বিক্রি করে এগুলো আত্মসাত করছে। করার পরে নিরুপায় লাস্টে দেশ ছাইড়া দিলাম।
আপনার চাচারা যখন আপনাদেরকে এরকম ভাবে অত্যাচার নির্যাতন করতো, তখন আপনার বাবা আসলে কি কোনো প্রতিবাদ করেনি?
আমার বাবা তখন কিচ্ছু বলতো না। আমার বাবা বলতো কি মানে আমার ভাইয়ের তো করতে বেশি ভালোবাসি, আমার ভাইয়ের চাচারা বুঝাইতো আমার বাপের এটাই তোমার ছেলেরা খারাপ হয়ে গেছে, মানুষের খারাপ এই হাজার কারণে এলাকায় মুখ দেখানো যেতেছে না।
তারা এটা যে বলতো সেক্ষেত্রে কি আপনার কি মনে হচ্ছে না যে আপনারা কোন হয়তো অপরাধ করেছেন যে কারণে আপনার চাচারা আপনাদেরকে শাসন করছে?
না, কোনো অপরাধ করি নাই, কোনো অপরাধ করি নাই, এই অপরাধ এটাই করছি, একটু খেলাধুলা করছি, এই যে এইগুলো অপরাধই করছি, আর কোনো অপরাধের লোকে জড়াইও নাই, কোনো অপরাধ করিও নাই। মানে চাচারা এমনিতে মানে দৌড়ের উপরে রাখতো,
আচ্ছা
মানে যাতে আমরা এই এলাকায় বসবাস যাতে না হইতে পারি এই কারণে।
আপনার বাবার কথা শুনছিলাম, তিনি কেন প্রতিবাদ করেননি?
আব্বা প্রতিবাদ করতো না, আব্বা বলতো আব্বা মানে ওনার ভাইয়েরা অনেক ভালোবাসতো, অনেক কিছু করতো। আমরা অনেকবার বলছি কই আব্বা আপনার যে এইগুলো হইতেছে, আপনার জায়গা নিতেছে, আমরা জীবন অন্ধকার হইতেছে। আমার মা বলতো, আমার বড় বোন বলতো, কইতো কইতো এই যে সাসারা এগুলো করতেছে, এগুলা সব কিছু নিয়ে নিতেছে, কয় আমার ভাইয়েরাই নিব, তোরা কি? আমার ওনার ভাইয়েরা এই সব কিছুই দিত, অনেক যা আছে মানে আমগুচ্ছে ওনার ভাইয়েরারে বেশি ভালোবাসত।
শুন তারপরে কথা বলুন।
তারপরে যে মা সবার কাছে গেল, সবার কাছে গিয়া ঘুরতেছে সাহায্য চাইতেছে, আমার পোলা নির্দোষ, আমার ছেলে কোনো দোষ করে নাই, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। হঠাৎ করে আমার বাবা এখান থেকে বাড়ির থেকে আমরা রাইকাই চলে গেল। চলে যাওয়ার পরে আমার মা অনেক অসহায়, আমি কষ্ট দুঃখ করে মার পিছে 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 মার লোকে সাহায্য করি, কাজকাম করি, টুকটাক পঞ্চাশ টাকা একশো টাকা যাই রুজি করি, এমনি মার কাছে দিই। মা বাইরে দেখতে যায় বাইর লোক কোথায় কই, তারপরে আব্বারে খুঁজিয়ে বাবা কই গেছে কই গেছে, বাবারে খুঁজতে পাই নাই। পাইছি এক জায়গায় গিয়ে আমার বাবারে লাস্টে বাহুবল থানা, একটা হাওড় এলাকা আছে এটা নোয়াগাঁও বলে, এই জায়গায় আমার বাপেরে কুইদা পাইছি। পাওয়ার পরে এখান থেকে আমার বাবা চলে গেল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে যাওয়ার পরে আমরাও সবাই মা বাপ বড় ভাই তো জেলখানাই শুধু বাইরে নেয়া, আমার মা আমি আমার বাপ সবাই শ্রীমঙ্গলে গেলে যাই। শ্রীমঙ্গলে কাজকাম করি, করতে করতে কষ্টে দুঃখে আমার বাইরে জাবিনে বার করে নিয়ে আসি। জামিনে বার করে নিয়ে আসার পরে তখন এর তিন মাস আমার ভাই বাইরে ছিল, হাজিরা দিতেছে, আসতেছে যাইতেছে, হঠাৎ করে কোর্টে রায়ের তারিখ করলো, করার পরে রায় দিল, আমার ভাইয়ের 32 বছরের সাজা হয়ে গেল। সাজা হয়ে যাওয়ার পরে তো আমরা সবাই পাগলের মতন হয়ে গেছি, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে যাইতে পারি না, এলে কি মানে কোনো দিক থেকে কোনো সাহায্য হন, দানের উপরে যাই, কষ্ট করি, এদিকে কাজ করি, এদিকে কাজ করি, অনেক কষ্ট বিনিময়ে এই চলতেছে, দিনকাল চলতেছে, আমার ভাইয়ের সাজা কাটতেছে। আমার তখন থেকে মনে আমি বাড়িতে আই, মাঝে মধ্যে বাড়িতে আই, আবার বাড়ির থেকে চলিয়া যাই, বাড়ির কোনো আশ্রয় পাই না, আসার পরেও বাড়ির থেকে বাইরনির পরে চাচা গোত্র সব কিছু দখল করে বইয়া রয়েছে। তখন আসি মনে মানে আসলে এই বাড়িতে, এই বাড়িতে থাকতে হয়, রাস্তার মধ্যে থাকতে হয়, নিজের বাড়ি বললে দাবি করতে মানে পারি না। তখন এই চলতেছি, এইভাবে চলতেছি, হঠাৎ করে আমাদের এলাকার একটা পুলা, ওর নাম হইল চালেক, চালেক আমাকে বলল, শাওন চল এক জায়গায় যাই। আমি বললাম কোথায় যাবা, কয়ে আমি কুমিল্লা যাবো। আমি বললাম কুমিল্লা, হঠাৎ করে কুমিল্লা তো আমি যাবো, আমার কাছে টাকা পয়সা নাই, আর আমি কুমিল্লা গেলে আমার আব্বা মা আমারে খুঁজবো, আমার অনেক জ্বালা, এমনি টেনশন। কয়ে না সমস্যা নাই আসো। তখন হেললো যে আমি ছাইস্তাগল রেল স্টেশনে আসে আমি ট্রেনে উঠি, ট্রেনে ওঠার পরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এই কুমিল্লা রেল স্টেশনকে নামে নাইমে আসি, আমার বলে কি এখানে বৈশা থাকো। তখন আমার পকেটও টাকা নাই, পেটও খিদা অনেক, আমি বৈশা রয়েছি অনেক পেটের খিদায়। তখন হ্যাঁ কৈত্রিক আসলো, আসার পরে আমার কইল কি হিসে, আমি বললাম তুমি কই গেলা, আমি তো এখানে বৈশা রয়েছি আমার অনেক খিদা লাগছে, কয় বেটা খিদা লাগছে তো খাইবেন। তখন আমার একটা রুটি দিল 5 টাকা দামের না কয় টাকা দামের মনে নাই, আর একটা কলা দিল, তখন আমি খাইছি রুটিটা আর কলাটা খাইয়া পানি খাইছি। পানি খাওয়ার পরে আমি তোর আর জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি এখানে নিয়ে আসার, কইল কাজ আছে। আমি বললাম কি কাজ, যেটাই হোক যাই করি তুই ভাগ পাবি। আমি বললাম কি করবি, আমার না বললে তো আমি এটা করবো না। কয় না সমস্যা নেই, আয় তুই আমার লগে, তুই দূরে দূরে থাকবি আর আমি এই আশেপাশে থাকবো। তখন আমি দেখি হ্যাঁ দুই আমার কয় এখানে বৈশা থাক, তখন আমি লক্ষ্য রাখি কোন দিকে যাই, আমি বৈশ আমার কয় এখানে বৈশা থাক, কিন্তু আমি বসি না, আমি এর প্রতি নজর রাখি কোন দিকে যাই, কি করতেছে আমার নিয়ে আসছে। তখন আমি দেখলাম একটা চায়ের দোকানে ঢুকলো, চায়ের দোকানে ঢুকে একটা চার্জের লাইট লাটগুলা যে প্লাস্টিকের বডি একটা বিদেশি লাইট বাইরে ছিল, এগুলো একটা লাইট চায়ের দোকানে চার্জে লাগানো, ওই লাইটটা সে এখানে ছাড় উচিল্লা দিয়া বৈশা লাইটটা সে কইলা কোমরে ডুবাই দিল।
প্রিয় শ্রোতা, এখানে আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। আমরা ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরিতে আছি, আর আপনি যদি আসতে চান আমাদের সত্য বলার মঞ্চে তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি স্পষ্ট উচ্চারণ করে বলবেন, কারণ আমরা আপনার ফোন নম্বর দিয়ে আপনার সাথে যোগাযোগ করব। 4 মিনিট পর আবারও ফিরে আসছে শাওনকে নিয়ে, JBSB আনসেন্সরড এ সাথে থাকুন।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট JBSB আনসেন্সরড, রিচার্জ ইওরসেলফ।
প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবর বইটি আপনি এখন সংগ্রহ করতে পারেন ঘরে বসেই, বইটি বাজারে চলে এসছে। এবং যারা প্রি অর্ডার দিয়েছিলেন কিন্তু অনেকেই সংগ্রহ করেননি বা ভুলেও গিয়েছেন, কারণ অনেক আগে থেকে আমরা বিষয়টা রেডিওতে বলছিলাম, তাদের সবার জন্য বলছি খুব অল্প সংখ্যক বই বাজারে আছে। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি rokomani.com এর নাম্বার 16297 এই নাম্বারে, 16297 এই নাম্বারে। বইটির বাজার মূল্য মাত্র 200 টাকা।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট JBSB আনসেন্সরড, রিচার্জ ইওরসেলফ।
4 মিনিট পর আবারও সবাইকে আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আনসেন্সরড এপিসোডে। আছেন এবিসি রেডিও FM 89.2 তে, আমি আরজে বাপ্পি রয়েছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আজ স্পেশাল এই এপিসোডে আজ উপস্থিত রয়েছেন শাওন। শাওন, আপনি আপনার চাচাতো এক ভাইয়ের সাথে গেলেন এবং উনি একটি দোকানের লাইট চুরি করলেন, তারপর আসলে কি ঘটল?
স্টেশনের লাইট চুরি করলো, কোমরে ডুবাইয়া দিল, দেওয়ার পরে উনি আসলো, আসার পরে আমি বললাম লাইট কি, লাইট কেন নিয়ে এলো, কয় বেটা টাকা লাগবো না, এটা নিয়ে বেসম বেচা টাকা নিব। আমি বলি তুই এনে চুরি করছো, চুরি করার লাগে আমার নিয়ে আইসো, এনে ধরা খাইলে তো এনে পিঠা খাইতে হইতো, মানুষ মারতো পাবলিক। এই কথা নিয়ে রাগারাগি হইয়া আমার কুমিল্লা রেল স্টেশনে আমার ফালাই আসছে। তখন আমি এখানে বসে রয়েছি, আমি এর কুসতেছি কিন্তু পাই নাই, পাই নাই। হঠাৎ করে ঈদের দিন,
ঈদের দিন মানে
সেই দিনটা ছিল ঈদের আগের দিন।
ও আচ্ছা,
আগের দিন ছিল। তখন আমি বৈশা রয়েছি, বসার পরে হয়তো ট্রেন আসছে, আসার পরে আমি জিজ্ঞাসা করছি ট্রেনটা কোথায় যাব, আরো লোকজন ওনারা বলছে কি এটা সিলেটে যাবে কুমিল্লার থেকে। তখন আমি ট্রেনের ছাদের উপরে উঠে যাই, উঠার পরে খালি টালি সব আমার কাপড় চোপড় মাখা। ট্রেনের থেকে আমি চেষ্টা করে নামি, রাত্রে নামার পরে রাত্রে এই চেষ্টা করতে গিয়ে দূরত্ব আমার বাড়ি 10 কিলোমিটার হবে, চেষ্টা করছি রেল স্টেশন থেকে রাইট প্রায় 2:30 বাজে। এই সময় আমি আইটে 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 বাড়িতে গেছি। বাড়িতে যাইয়া আমরা সাববারি আছে, সাববারে একটা বাংলা ঘর আছে, এটার ভিতরে আমি রাত কাটাই। ঈদ সকালে ঈদ নামাজ পড়বে মানুষ, রমজান মাস ছিল, রোজার ঈদ, ঈদ নামাজ পড়বে, আমি রাস্তার উপরে বইয়া রয়েছি। বর পরে হঠাৎ করে আমার চাচা কবর পাঠাইছে বাড়িতে, এই গোসল কর, গোসল করে গোসল টুসল করে নামাজ পড়তে যা। আমি বলছি আমি নাম গোসল করবো না, আমি এমনি বইয়া রয়েছি, হয়তো কাপড় চোপড়ের অবস্থা। আমি বললাম তা হোক, সমস্যা নেই, আমি এখানে বইয়া থাকি। তখন আমি বসিয়া রয়েছি, বসার পরে লোকের কিছু বন্ধু বান্ধব আসছিল, তারা বললাম ঈদের দিন তো একটু খেলাধুলা সবাই আনন্দ ফুর্তি করে, যে যাবো ব্যাপারে আমরা একটু খেলাধুলা করি। তখন হেরেকে একটু কবর দল লিয়ে ছালেক রে, আমার কথা কেউ বলবি না, আমি যেখানে আসছি আমার কথা কেউ কইস না, এরকম জায়গায় নিয়ে আস, একটা বন্ধের হাওরের মধ্যে, হাওরের মধ্যে তার আগে বলছে করে সে আসছে, তাহলে কাটছে। আসার পরে আমার দেখেই সে অবাক হইল। তখন আমি এরা বললাম কিরে তুই আমার কুমিল্লা পালাই এলে কেন, চুরের ঘুরে চুর, এইভাবে আমি এরা গালি দিছি। গালি দেওয়াই আমি এরা মাছ শুরু করছি। মাছ শুরু করার পরে এর চুল আসছিল অনেক লম্বা, কুকড়া কুকড়া চুল ছিল, কুকড়া চুলের ভিতরে আমি ধরিয়া আর ছোটো একটা পিচিয়ে দেওয়া 5 টাকা দিছি। বললাম 2 টাকা একটা বেলেট নিয়ে, পিচি 2 টাকা, পাশে একটা দোকান ছিল, দোকান থেকে বিলেট আনছে পরে কইছিলাম জব করে দিন বাদে মারছি গলার মধ্যে, এই গাড়ির ভিতরে রাখছে। শের এখনো গাড়ির ভিতরে সেলাইটা আছে, শের গাড়ির ভিতরে প্রায় 17-18টা সেলাই লাগছিল। তখন আমি বিলেটটা ঠান মাইরে এই বন্ধে দিয়ে আমি শ্রীমঙ্গল চলে, আমার বাপ মা শ্রীমঙ্গল থাকতো, তার কাছে আমি চলে আসছি, এর এই বিলেটটা পুষ মাইরে চলে আসছি। আসার পরে এটা আমার চাচায় তার ডিসার দিছে, চাচা না মেডিকেল মেডিকেল নিয়ে।
আপনি যে ওনাকে মারলেন কেউ কিছু বলেনি বা কেউ কি দেখেনি?
দেখছে, অনেকেই দেখছে, লোকের বন্ধু বান্ধব তারাই দেখছে সবাই। লাস্টে আমার দাদি, আমি বলছিলাম কি ডোবো করে নিলাম, আমার দাদি বললো কি তুই হেরে ছাইরা দে ভাই, ঈদের দিন মানুষ নামাজ পড়তেছে, তুই হেরে মারিস না, তুই হেরে ছাইরা দে। তখন আমি হেরে আমার দাদির কথা শুনে ছাইরা দিছি। তখন ঈদের যে আমার ভাঙ্গে অনেক লোকজন আসতেছে এদিকে, শুনছে গিয়ে অমুকে সাউনে চালেকে জব করে লিখছে, এই কথা শুনলে সব মানুষ নামাজ ভেঙে আওয়াজ শুরু করেছে। তখন মানুষ দিকে আমি এখান থেকে ভাগি যাই, এলাকার থেকে আমি ভাইগে যাই, ভাইগে যাই আমি শ্রীমঙ্গল যাই। তখন শ্রীমঙ্গল যাইয়া আমি আমার মারে বলছি, কইলাম এমনি এমনি আমি অমুকে চালেকরে আমি মারছি, বাপ ছিল চুর সবাই চিনে। তখন আমার মা আমার মারছে, গালাগালি করছে, এটা করলে কি লিগা, এটি খা ভালো না, এটি খারাপ। আমি বললাম এইভাবে আমার নিয়ে গেছে, না লাইট চুরি করছে, তারপরে কুমিল্লা পালায় রেখা চলে আসছে। এইখানে গেছি, পরে শুনতে পারলাম চাচা ওষুধ ওষুধ করছে, চিলাই টিলাই সব কিছু দেওয়াইছে। তখন আমি আর বাড়িতে আসি না, আমি শ্রীমঙ্গলে থাকতেছি, একটা টেম্পুর ভিতরে আমি ডিউটি করি, একটা টেম্পুতে আমি হেল্পারই করি, এইভাবেই চলতেছে। চলার পরে এই হঠাৎ করে আমার বাপে একটা বাজারের ভিতরে, শ্রীমঙ্গল বাজারের ভিতর সুন্দরগঞ্জ রোডে, এখানে আমার বাপে একটা দোকান দিল, ছোট্ট একটা টং দোকান। এই টং দোকানের ভিতরে একটু চাটা এগুলা বিস্কুট আবি যাবি একটু বেশি বেশি চলতেছি, ব্যস্তছি। হঠাৎ করে শ্রীমঙ্গলে কয়েকটা বন্ধু বান্ধবের লোকে সম্পর্ক হইলো, হওয়ার পরে তারার লোকে যাত্রা গান দেখি, যার বাগানে যাত্রাতে যাই, ঘুরাই ফিরাই, একটু নেশা পান করি। নেশা পান বলতে কি মানে একটু মদ খাই, মানে বিভিন্ন এই যে বন্ধু বান্ধবে যা করে, বন্ধু বান্ধব আড্ডায় পড়লে যা হয় তখন খাই, মজা করি। বাস আবার আয়াপুরি রাত সারা রাত যাত্রা গান দেখি, সকালে আয়াপুরি দোকান খুলি, এইভাবেই চলতেছে। হঠাৎ করে এখানে একটা গ্যাঞ্জাম হলো, শ্রীমঙ্গলে একটা পোলা, আমার লোকে এর নামটা আমার সঠিক জুনের না কি ছিল আমার মনে নাই, হের লোকে আমার একটু রাগারাগি হয় দোকানের মধ্যে, বাকি খাওয়া নেই, রাগারাগি হয়। এই রাগারাগি হওয়ার পরে এরা আমি কইছি তোরে মাইর দিব, কইল পারলে তুই মারিস, তখন হেরে মারবার লেগে আমি একটা কিরিচ বানিয়ে আনছিলাম খামারের দোকান কর্মকারের দোকানে যেয়ে আমি একটা কিরিচ বানাই। এই সময় 200 কত টাকা দিছিলাম, প্রায় 1.5 হাত লম্বা কিরিচটা ছিল মারবার লাইয়া। পরে আবার আমি এটা এনে রাইকে দিছি, আর আমি মারতে পারি নাই, এটা রাইকে দিছি, এই কোথা শুই নেই, হ্যাঁ বাঁকছে, মানে এখানে তুই বার সমস্যা চাইলে হ্যাঁ বাঁকছে। তারপরে প্রায় 3 মাস পরে আবার আমি এলাকায় আসি, আমার বাড়িতে গ্রামের বাড়িতে আসি শ্রীমঙ্গল দিকে। এই সময় সম্ভবত পুষ মাস ছিল, মেলায় আমি আসছিলাম পুষ মাসের 6 তারিখে, একটা উরুষ হয় আমাদের বাড়ির সামনে গ্রামের বাড়িতে।
তখন আপনার বয়স কত?
বয়স আপনার এই যে 2003-এর কথা বলতেছি।
মানে হচ্ছে বয়স কত হতে পারে?
83 দিয়ে আপনার আমার বয়স এই সময় 18-19।
আচ্ছা বলেন।
18-19 বয়স, তখন এই উরুষে আমি বাড়ির থেকে এই শ্রীমঙ্গল থেকে আমি আসছি গ্রামের বাড়িতে। আসার পরে আমি আমার স্বাস্থ্য ভাই আরো 4-5 জন মিললাম, আমরা এক জায়গায় ক্যারম খেলতে যাই, একটা দোকান ভাড়া দিই, বোর্ড ক্যারাম বোর্ড ভাড়া দেয়, এখানে আমরা গিয়া ক্যারাম খেলতে লাগি, ক্যারাম খেলতেছি। হড়াই আমার পয়েন্ট হইল 23, আরেকটা ছেলে আমরা বিপক্ষে দলের হইল 23, রেড খাই তারা বোর্ড পাইল গেম, আমি বোর্ড পাইল আমার গেম, 50 টাকা করে হাত ক্যারাম খেলতেছি। তখন হঠাৎ করে একটা রিক্সা পোলাটা রিক্সা চালায়, আর বাপে আগে ফাটা ব্যস্ত, নাম হইল ছেলেটার নাম হইল আবদাল, সে আসছে, আইসা ওই হ্যা ঘরে দেখাই দিতেছে। আমি বললাম ভাই তুই কথা কইস না, তারাও রেড কায়া বুট পাইলে গেম, আমিও রেড কায়া বুট পাইলে গেম, আমরা দুজন ওরা দুজন। তখন হ্যাকল বললো কি কথা কইলে কি হইব, তাহলে কথা কইলে কি হইব মানে শব্দ নাই, খেলা দেখতে দেখ কথা কইলে খেলার মজা শেষ, তুমি তো হ্যাঁ শিখাইয়া দেবো হেমনে হেমনেতে তো খেলার মজা যাইব গা, এই কথা নিয়ে তোর কথা দেখে হঠাৎ করে আমি তার এই স্ট্রাইক দেয় তার এই জায়গার ভিতরে হিট করি আগের মাথায়। হিট করার পরে আবার এই যে চায়ের দোকান এখানের মাঝে চেলি আসছিল কাঠের টুকরা মুড়ে এগুলো দা কয়েকটা ভারী মারছি, ভারী মাইরেই এখানে একটা হুলি লাগছে, তখন আমি চলে যাই বাড়িতে আমার স্বাস্থ্য বাইরে নিয়ে, খেলা ধুলা সব বন্ধ হয়ে গেছে, গঞ্জাম লাগে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে এই বিকেল সন্ধ্যা মাগরিবের আজানের সময় আমি বাজারে আসতেছি একা একাই, আমি বলি একটু বাজার থেকে আসি, তখন কবরস্থানের পাশে দিয়ে বাজারে যাইতে হয়, যে বাজারে আমরা যে বাজারটা কবরস্থানের পাশে তারা দিয়ে এইভাবে প্ল্যান করে বইছে আমাদের মারবো আমি কিন্তু জানি না, তারা গোষ্ঠী পুরাড়া, সন্ধ্যাবেলা এই সময় সন্ধ্যার আজান দিতেছে, আমি খালি কবরস্থানটার পাশে আইসি, দুনো দিক থেকে যেমন নায়ক রে যেমন বিলেন হলতে বেড়ে মানে এইভাবে চতুর্দিক দিয়ে মানে আমাদের 40-50 জন লোকে বেড়ে লাইল মারবার লাগে, বেশি মাইসের মাইস কেন আমি খারে গে মারে, আমি পাকে দেয় আমার গার শাড়ির ভিতরে একটা দৌড়ছে, শার্ট খুললে উঠতে আমি দৌড় মারছি, দৌড় মেরে আমি বাড়িতে চলে গেলি, বাড়িতে যাওয়ার পরে আমার চাষা খবর পায়, যে চাষায় মানে অশান্তি করছিল এই চাষা, এই চাষা খবর পায়, খবর পাওয়ার পরে আসছে, আসার পরে কইছে গালি দিচ্ছে দেওয়া কইছে খারে তোর সাহস এই হেরে মারতে হয়েছে মানে এইভাবে গ্রুপ বান্ধে হেরে মারতে লইছে তোরা বাইরে, আমার বলছে চাষায় ক যাই বাড়ির থেকে আসে নিয়ে আয় গা সব পেয়ে গেক, ডাইরেক্ট আমাদের গোষ্ঠীর যারা আসছিল সবাই আমরা বাইরেও পড়ছি। তখন আমি এই পাখে দা একটা লম্বা ওই যেটা বলে বাঁশের মাথায় একটা লোহার ইয়ে লাগানো হয় জুলপি বলে, আমরা দিকে বলে শিকল, আমরা সেদিকে বলে এই শিকলটা নিয়ে আমি ওই যে পোলাটার লোক প্রথম ঝগড়া ছিল হ্যাঁ বাড়ির আমি গিয়ে ঢুকে গেছি, কিন্তু রাস্তার ভিতরে সবাই উলি করতেছে কিন্তু কেউ কই দাঁড়ে না, আমি হ্যাঁ বাড়ির ভিতরে ঢুকে গিয়া হেরে না পাইয়া হেরে এই পাশের একজন রে যেটা আমাদের একটা ছোর মারছিল ওই পোলাটায় হের বাড়ির ঘরের ভিতরে গিয়ে আমি শিকলটা ঘা মারছি, ঘামাইরে একদম দরজার লোকে পিটিং করে তৈয়া এই শিকল সুদ্ধা তৈয়া আমি দূর মেরে আয় পড়ছি, হ্যাঁ শিকুরদা বলছি কইছি সবাই যাও গা অমুকে আমি মাইরাইছি, দেখ ওই মাইরা হই আমি আমি আয় পড়ি এখান থেকে, তখন ওই লগার লোক হেরে মেডিকেল নিয়ে যায়, অভিজ্ঞ মেডিকেল রাখে না লাস্টের সিলেট উসমানী মেডিকেল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে চতুর্দিকে পুলিশে বের দিকে দিছে যাতে আমি এলাকার থেকে বাইরে না যেতে পারি, চতুর্দিকে পুলিশে বের দিছে এলাকার মধ্যে, কিন্তু আমার আব্বাও নাই মাও নাই কেউই নেই আমি শুধু এলাকার ভিতরে চাচা মাচা সবাই আছে, বের দিছে চতুর্দিকে আমি যাতে না বাইরে যেতে পারি, বাইরে গেলে যদি মারা যায় তো সবাই ফাইসা যাইব যাতে আমি আটকেতে পারে এই পুলিশ আয়া করছে চতুর্দিকে। তখন আমি আমার পাশে গেলাম ওই আমার নানাবাড়ি, আমি নানাবাড়ি যাই, নানাবাড়ি যাওয়ার পরে আমার মামু আর আমার চাস্ত মামু তারা দুজনে কি বুদ্ধি করে আমার নানাবাড়ির পুষ্কুনির পাড়ে একটা কবরস্থান আছে জঙ্গলি, জঙ্গলি বলতে কি, এটা আপনার বেড কাটা গাছ আছে না কবরস্থানে থাকে?
ওনার কি অবস্থা হলো? মানে আপনি যাকে মারলেন উনি কি ডেড?
না, ডেড হয় নাই, ওনারা নিয়ে মেডিকেল দৌড়াদৌড়ি করতেছে।
আচ্ছা,
ওনারা নিয়ে মেডিকেল দৌড়াদৌড়ি করতেছে, তখন আমি এই যে নানা বাড়ি চলে যাই, যাওয়ার পরে মামা তারা সবাই যাই না যায়, আমাকে জিজ্ঞেস করলো কি সে, আমি বললাম এই শরীফপুরে একটা লোকের লোকে আবদুল্লাহ রে, আমি শিকলদাকে আমারছি, মরছে না আসছে? আমি বললাম হ্যাঁ, নিয়ে মেডিকেল উসমানী মেডিকেল গেছে, এই অভিভূত মেডিকেল রাখে নাই, তখন তো চতুর্দিকে পুলিশ। তখন আমার মামো কি করলো, ঘুরে 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 সব জায়গা দেখলো, দেখতেছে মানে যেদিকে যায় এদিকেই পুলিশ। রাত্রে তখন রাত্রে বাজে প্রায় 12টা, সন্ধ্যার সময় ঝগড়া হয়, প্রায় 12টা পর্যন্ত মামু ঘুরতে ঘুরে দেখছে পুলিশ। আমার এলাকাতে বার করার মতন কোনো রাস্তা নাই, গেলেই পুলিশের হাতে ধরা পড়বো, পুলিশ পাবলিক দুনদে মিললেই মানে এলাকা দেখছে। তখন আমার মামা যুক্তি করে এগিয়ে বললো, এই যে কবরস্থানের ভিতরে জঙ্গল আছে আমার নানা বাড়ির সামনে, এই জঙ্গলের ভিতরে না রাত 12টা বাজে না আমার ডুবাই গেছে, কাটা গাছের ভিতরে দেখে আমি কবরের ভিতরে ডুবে গেছি। তখন আমার আমার মামুন একটা প্লেটে করে খাবার দিছে ভাত, এই কবরস্থানের ভিতরে অন্ধকারের মধ্যে আমি ভাতগুলো খাইছি, খাই এই কবর ফ্রি আমি বইয়া গেছি। মামা কিছুক্ষণ পর করে আয়া জিগায় আমারে কিরি আসুস নি, আমি বললাম হ্যাঁ আমি আসছি, কারণ আমি এনে বইসা রয়েছি, বইতে বইতে সারা রাত গেছে। আমি বললাম মামা এদিকের কবর কি, সেদিকে তো মানে বুঝ মরছে না বাচ্চা, এখন কোনো কবর পাইতেছি না, কেউ কই মরবো কেউ কই বাঁচবো, রাস্তাঘাটে মেশে মারতেছে। তখন আমি বললাম আচ্ছা আমি এখানে আসি, এই চলতেছে, চলার পরে ফজরের আজান দিচ্ছে, আজান দেওয়ার পরে আমার মামা আমার ডাক দিচ্ছে, ডাক দেখো বাইরে আয়, বাইরে আইসি পরে আমার মামা এই নানা বাড়ির পিছন দিয়ে হিন্দু ময়াল আছে, এটার ময়ালটার নাম বলে বাড়িগ্রাম, বাড়িগ্রামে তা আমার এদিকে আইতে কোনাগুনি মিরপুরে আইন না, আমাদের শ্রীমঙ্গলের গাড়ির মাঝে উঠাইয়া দেয়া মামাকে সেগা, আমার হচ্ছে জায়গা শ্রীমঙ্গল গেছি। শ্রীমঙ্গল যাওয়ার পরে আমি আব্বারে মারে বললাম এই বিষয়, আবার আমার বড় বোন যে বিয়া দিচ্ছিলাম আপনার আসামপাড়ার সোনারগার থানা বর্ডারের চাইতে, ওরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে এখন এরা কইতেছে কি করার আছে, এর অবস্থা কি, আমি মনে হয় মারা গেছে। তখন আমার বুড়ো বোনও কইল কি, তুই শ্রীমঙ্গল থেকে তুই আমার বাড়ির চিল্লাই আসামপাড়া, তখন আব্বারে মারে কইলাম, বললাম বড় আপাই কইতেছেন যাইতাম কি করতাম, তখন আব্বার মা কইল তুই যাই গিয়া হ্যাঁ যেটা করে তোর বোনে হ্যাঁ এটা করবেন। তখন আমার বড় আপাই কি করছে, বাড়ির বড় আপার বাড়ি আসি পরে বড় আপা আমারে একটা লোক পরিচিত ছিল ইন্ডিয়ান ব্যবসা করতো, এই সময় আমার বুঞ্জা ভাই ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ার থেকে চিনি শাড়ি এগুলো নাম একটু ব্যবসা করতো, তারই একজন বন্ধু সে নাম হলো হান্নান, সের লোকে আমার বড় আপা হ্যারে কবর দেয় না আমার ইন্ডিয়া পাঠাই দিছে।
আপনি ইন্ডিয়া চলে গেলেন?
ইন্ডিয়া চলে গেলাম, ইন্ডিয়া যাওয়ার পরে আমি এখানে দুই তিন দিন থাকলাম, বড় আপায় সব কবর আবার লইতেছে, আবার আমার বোনে ওই যে লোকটার মাধ্যমে আমি ইন্ডিয়া গেছি এই লোকের কাছে আমার বড় আপায় করছো টাকা পয়সা মানে একটু টুকটাক দিতেছে, আর এদিকে আমার বড় আপায় দেশের কবর টাবর কি মরছে না বাইচ্ছে এই ধরনের মানে কবর আবর সবকিছু লইতেছে। তখন আমি ইন্ডিয়ায় থাকতেছি।
ইন্ডিয়ায় কার কাছে থাকলেন?
ওই যে আমার দুলাভাইয়ের বন্ধু, আমার দুলাভাইয়ের বন্ধু। তখন আমি ইন্ডিয়া থাকতেছি, এদিকে আপু বড় কবর আবর লইতেছে, যখন ইন্ডিয়া যাওয়ার দুই দিন আমার বয়স হইলো, তো দুই দিনের দিনে শোনা যেতেছে আপু কবর দিয়ে দিছে, কইল কি মামলা করছে সবাইয়ের উপরে, তাছাড়া আমার তো মানে আমার গোষ্ঠী যারা আছে সবাইয়ের উপরে মামলা করছে।
ওই লোক কি মারা গেল?
না মারা যায় নাই, মামলা করছে মানে মরবো কি না বাঁচবে এরকম গ্যারান্টি নেই, অক্সিজেন লাগানো মানে মেডিকেল, মামলা করছে, মামলা করার পরে পুলিশে অনেক খেলা যন্ত্রণা সব পুষ্টিরে করতেছে। তখন কি কইল এই সবাই টাকা উঠাইলো, ছাদা ছাদা উঠাইয়া এই লোকের চিকিৎসার টাকা আমাকে সব কিছু এই দিতেছে, আমার গোষ্ঠীরা সাথে আমাদের দাঁড়াই আছে আইতেছেন, তারা ওষুধের টাকা পয়সা সব কিছু দিতেছে যা করছে যাইতেছে। লাস্টে প্রায় 15 দিন পরে ভালো একটা রেজাল্ট মিললো কি, উনি ভালো আছে, সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে ওনারে সবাই আবার চাঁদা তুললে প্রায় 1.5 লক্ষ টাকার মতন দিছে, এটা আপনার 2003-এ দুটো হয়েছে, 2003 এই যে একটা পুলা লাইট চুরে মারলাম আর হ্যাঁ 2003-এ। তখনই সে বাড়িতে আসলো, সবাই এর টাকা পয়সা উঠে দিল, তখন বড় বাপ কবর দিল আমার, তুই চিল্লাই সমস্যা নাই, মামলা হয়েছিল মারামারি এটি শেষ হয়ে গেছে, তুই চিল্লাই শেষ আপোষ করে দিয়েছে সবাই। তখন আমি এন্ডের থেকে আমি আইসি চিল্লা আইসি আমার বোনের বাড়ি এনে কয়েকদিন থাকলাম, থাকার পরে আবার আমি শ্রীমঙ্গল চলে গেলাম, শ্রীমঙ্গল গেছি যেখানে আবার ওই যে টুকটাক কাজকাম করি, দোকান শেষ, দোকান বেজাল মজালে দোকান মোগান আবার শেষ হয়ে গেছে। এখন কোনে আপনার এই কাজ করি, কোনে চা বাগানে যে সার গাছ খাইতে না বেশি, মানে বিভিন্ন শান্তি নাই মনের ভিতরে, অশান্তির মতন কাজ করি। রাত্রে চা গাছ একটা কাটলে এমনি কাটতে দিলে 500 টাকা পাই দু তিনজন লইয়ে, এইভাবে মানে চলতেছি টুকটাক। ঘরের ভিতরে আইলে পরে টাকা এইভাবে কয় কি রে কোনো কাজ করস নাই, না কাজ করবো যাই। এরপরে হঠাৎ করে আমার একটা উস্তাদ আমার পাশে ভাড়া দিতা হে, ভাড়া হে কাজ করে রঙের, আমার বললো শাওন তোমার তো কোনো কাজ কর নাই, তুমি কি আমার লোকের কাজ করবা? আমি ওই কের কাজ রঙের কাজ, রঙের কাজ তো আমি করি নাই কোনো সময়, আমি কেমনে করবো? কর তুমি আমার লোক যাও, আমি তোমার শিখাম। তখন আমি কি করলাম, বললাম ঠিক আছে আপনার লোক আমি কালকের থেকে যাবো কাজে। আমি হের লোকে পরের দিন খাজে গেছিলাম, খাজে গা শ্রীমঙ্গল পৌরসভার মধ্যে সনসিনের কাজ। এই কাজ আমার কেমনি কি করতাম, গোসাইতাম গাছাতাম, এগুলো আমার একটু দেখাই দিতেছে, কাজ করতেছি। এভাবে এক সপ্তাহ যাবত আমি কাজ করছি, এক সপ্তাহ যাবত আমি কাজ করছি। কাজ করার পরে হ্যাঁ কিন্তু একটু অভ্যাস খারাপ ছিল, হ্যাঁ হঠাৎ করে আমার রাত্রে কয় তোমার নিয়ে এক জায়গায় যাম। আমি বললাম কই যাবা? কয় আমার খাকার বাসি। আমি বললাম তোমার খাকার বাড়ি কোন জায়গায়? কয় মতিগঞ্জ। মতিগঞ্জ তো তুমি রাত্রে যাবাকে? কয় রাত্রে দরকার আছে। আমি দরকার আছে? আচ্ছা ঠিক আছে উস্তাদ আমি যাম, আপনি যেদিকে যাবেন লইয়া যাবেন, আমি এদিকে যাম। এই উস্তাদের লাগে আমি মতিগঞ্জে যাই, মতিগঞ্জে যাই দেখি হে রাত্রে গেছে গিয়ে আপনি একটা গরুর রসিক আছে, গরুর রসিক আছে। কারার পরে আমি বললাম কি সে আপনি এদিক করতেছেন? কয় এই গুরু এটা নিমু। তা আমি নিলে দিনে নিবা চাচারে কইয়া নিবা? কয় না না লুকাই নিতেছি, চুরি মুড়ি কিন্তু আমার কয় না লুকাই নিতেছি। আমি হয় না অসম্ভব, আমি কিন্তু আপনার লগে আমি যাবো। কয় তাহলে একটা গুরু সাইরা দিলাম যে সাহেন্দা যাও এক দশটা ছাউন নিয়ে গা আমার ঘর ছাউনলে। তা আমি আপনি ছাউন নেবেন এত কষ্ট, তা আপনার চাচা তো অনেক টাকা পয়সা ওলা আপনাকে কই লতি দিত? কয় না এটা লুকাই নিতে হইব, ওই যে ধানের গোড়ের ভিতরে ঢুকছে, তার আর একটা গোড় আছে বড়, আপনি ধান চাউল এটার ভিতরে রাখে বড় কৃষক, এক বস্তা চাউল হেমাতার মধ্যে নিয়ে আল বড় খেতে দেয়া হাঁটা শুরু করছে। শুরু করে হাঁটতে 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 অনেক জায়গায় এসে একটা রিক্সা নিয়েছে, ওই যে অমুক জায়গায় শ্রীমঙ্গল যাবো, রিক্সাওয়ালা হওয়া যাম আজান দিয়া দিছে এই সময়। রিক্সায় বাড়িতে লুয়ে আইসে, রিক্সা ধরতে এসে পরে আমার মা যে গেল তুই সারা রাত কুইয়াছিলি? আমি হইলাম যে হেল লড়ে গেছিলাম, সাঁতার বাড়ির দিকে রাত্রে গিয়ে চাউল লুকাই নিয়ে আইসি। কয় চাল তো লুকায় কেনে আনবো, চাল তো হ্যাঁ কিনে নিয়ে আইবো অথবা কইয়া নিয়ে আইবো, লুকায় আনবো গিয়ে রাখলে না অন্য কোনো কিছু গেছিল? আমি না আমার কইছে যেটা এরিয়া আমি কইতেছি। তখন এইটা আমার মা আমি কইছি পরে আমার মা হ্যাঁ জিগেছে, জিগানের পর তো হ্যাঁ এখন আমার উপর রাইগা গেছে, হ্যাঁ তুই তোর মারে কইলেকে? আমি কই আমার মা আমি কম না আমার মা আমার জিগেছি কই গেছি এটা তোমার মা আমি কইতে হইব? দেখুন হের লোকে আমার হাতা দিয়েছে এখানে আমার নগদী ঠাস করে একটা চর মারছে, তখন আমি মানে এর লোকে মানে হাতাতে আমিও মারছি। মারার পরে এইখান থেকে বাসা সাইডে চলে গেল, চলে গেছে সম্পর্ক এর লোকে শেষ হয়ে গেল। তখন আমি এইখানে আবার ওই টুকটাক কাজ করি, টেম্পুর থাকি, কোনে এই চা বাগানে গাছ কাটি, বিভিন্ন ধরনের অভাবের সংসার তো মানে অনেক কষ্ট করতে হইতেছে। এইদিকে বড় ভাইয়ের টেনশন, বড় ভাই তো জেলখানায় পড়ে রয়েছে, বড় ভাইয়ের কোনো কিছু করতে পারতেছি না, ঝামেলার মধ্যে অনেক ঝামেলাত পড়ছি। করার পরে আপনার এই 2004 তিন শেষ হয়ে গেল, 2004 আসলো, আসার পরে 2004 কত তারিখ আবার উরুসের সময় আমি বাড়িতে গেছি, এই ভাদ্র মাসের 20 তারিখে, সরি ভাদ্র মাসের 6 তারিখ, তিনটা উরুস হয় আপনার পুষ মাসে হয় একটা 20 তারিখ, পুষ মাসের 6 তারিখ আর ভাদ্র মাসের হয় একটা 6 তারিখ। আমি ভাদ্র মাসের 6 তারিখে আমি বাড়িতে যাই, এই উরুসে বাড়িতে গেছি পরে উরুস টুরুস শেষ হয়েছে, 3 দিন বাড়িতে থাকি। থাকার পরে হঠাৎ করে এলাকার থেকে লোক নিয়ে খাজে গাঙ্গের পারে কাজ করব, সরকারিভাবে কাজ করব, বলক বলক বসানোর জন্য গাঙ্গের নদী ভাঙ্গে যায় কয় নদী ভাঙ্গার কাজ করব, সরকারিভাবে বলক বসাইব।
নদী ভাঙনের জন্য যে ব্লক বসানো হয় সেগুলোর কথা বলছেন?
এগুলা এগুলা কাজ করার জন্য এখন লোক নিব, লোক নিব। এখন আমারে একজন লোকে বল যে নিব যার আন্ডারে যাইব, হ্যাঁ আমার বলতেছে শাওন তো এই তোমার কাছে তুমি কয়েকটা পুল এখন তোমার লোকের বন্ধু বান্ধব মিলাও মাথা দিছে এই 2000 টাকা করে দিব নে, এখানে কাজ করে করে খাটাইয়ে দিব, এখানে 2000 টাকা করে দিয়ে নিন। তা আমি বললাম ঠিক আছে আমি কাজ করে লোক মিলাইতেছি, আপনি এটা গামেন না মিলান। কয় যতজন লোক মিলাইবে ততজনের মাথা দিছে 2000 টাকা করে দিব, তোমার আন্দাজে তুমি 5 জন লোক 10 জন লোক যা লইবা তুমি টাকা দিবা, তোমার আন্দারে তারা কাজ করবো। আমি বললাম ঠিক আছে। তখন আমি আমার লোকের এই বন্ধু বান্ধব মানে পাঁচটা ছয়টা ছয়জনের মতন আমি আমার বন্ধু বান্ধব লই লিছি লোকে লই আমি কইছি এমনি এই আমি তো ছয়জন লোক মিলাইছি ছয় দুগুণা বারো হাজার টাকা সে দিয়ে দেড় করে আমি সব সবাই দিচ্ছি। দেওয়ার পরে আমরা এইখান থেকে কাজে চলে যাই। এই আপনার মৌলিবাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে বাহিরে শহর থেকে শহরের বাইরে পাঁচ কিলোমিটার যাওয়া লাগে শহর দিয়ে। এইখানে যাই এইখানে কাজকাম চলতেছে সব কিছুই ঠিক আছে প্রতিদিনই কাজ করতেছি প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে সবাই কাজ করতেছে সুন্দরভাবে হাসি খুশিভাবে অনেক লোক প্রায় দুশো আড়াইশো লোক প্রতিটা জায়গায় জায়গায় গ্যাপে গ্যাপে কাজ করতেছে আমরাও কাজকাম করতেছি। হঠাৎ করে একদিন এই আমি কিন্তু বাজার করতাম আমরা যে গুলা লোক আসছিলাম বিশ বাইশ জন লোক আমার আমরা আসছিল সাতজন আরও হলতে মিলে সবাই বাজারটার দায়িত্ব আমার দিচ্ছিল বাজার করার জন্য। তখন আমি বাজার টাজার করি বাজার করে কুড়াকির টাকা যা বাসে সেইগুলো না দুই টাকা পাইলে দুই টাকা এক টাকা পাইলে এক টাকা যা যা তাহে সবাই আবার ভাগ করে টাকাগুলো দেওয়া হয়। তো হঠাৎ করে একদিন এই একজনের টাকা একটা পুলার নাম ছিল মুরসালম মুরসালমের টাকাটা আমি দিয়ে গেছি স্বপনের কাছে দিয়ে আমি গেছি আরেক জায়গায় টিভি দেখতেছি বৈশাখে আমি মুসাই স্বপনে বলছি মুসা স্বপন মুরসালমের কুড়াকির টাকাটা তুমি এটা দিয়ে দিও এই বাজার থেকে যেটা টাকাটা বাড়ছে এত কষ্টপাতি করতে হইব। স্বপন বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেওয়া দিব বাস আমি এখান থেকে আমি বইয়ে দেখতেছি টিভি। তখন হঠাৎ করে দেখি মুরসালম রাত নয়টা বাজে আমার কইতেছে ভাই মামু তুমি কি আমার টাকা দেও নাই আমি কই টাকা তো দিছি কার কাছে দিস আমি স্বপনের কাছে তোমার টাকা দিছি স্বপন তো আমার টাকা দেয় নাই আমি বললাম খেয়ে স্বপন টাকা দেয় নাই কয় জানি না তুমি কে জিগাও আমার স্বপন নেমে এসে জিগাইলাম।
প্রিয় শ্রোতা এই জায়গায় আমরা ছোট্ট আরো একটা বিরতি নেব। শাওন এই মুহূর্তে যেখানে রয়েছে সে অলরেডি অপরাধের মধ্যে ঢুকে পড়েছে এবং এই অপরাধ তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তা জানবো আমরা ছোট্ট একটা বিরতির পর। আপনি যদি আসতে চান আমাদের এই মঞ্চে এই অর্থে যে আপনার মতো ভুল কেউ কখনো আর না করুক তাহলে আপনারা আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক রাত বারোটায় রয়্যাল টাইগার ড্রিঙ্কস প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আনসেন্সরড।
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
প্রিয় শ্রোতা যাহা বলিব সত্য বলিব বইটি আপনি এখন সংগ্রহ করতে পারেন ঘরে বসেই। বইটি বাজারে চলে এসেছে এবং যারা প্রি অর্ডার দিয়েছিলেন কিন্তু অনেকেই সংগ্রহ করেননি বা ভুলেও গিয়েছেন কারণ অনেক আগে থেকে আমরা বিষয়টা রেডিওতে বলছিলাম তাদের সবার জন্য বলছি খুব অল্প সংখ্যক বই বাজারে আছে। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি রকমারি ডট কম এর নাম্বার 16297 এই নাম্বারে 162977 এই নাম্বারে। বইটির বাজার মূল্য মাত্র 200 টাকা।
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
সময় রাত বারোটা। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড এপিসোডে। শাওনের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছেন। আমি আর যে বাপ্পি আছি আপনাদের সাথে, আমার সাথে আরো আছেন জিবিএসবির টিম মেম্বার মঞ্জুর। আমরা শাওনের কাছে আবারও ফিরছি। শাওন, আপনি টাকা দিয়েছিলেন স্বপনের কাছে কিন্তু স্বপন টাকাটা দেয়নি। তারপর
মুরসালম আমারে বললো মামা টাকা দেবো। আমি বললাম টাকা তো স্বপনের কাছে দিয়েছি, দেখা লয়ে এলো স্বপন আমার টাকা দেয় নাই। আমি বললাম যায় তুমি যে দিয়ে দেবো। তখন আমি আসলাম, এসে আমি স্বপনকে বললাম স্বপন তুমি টাকাটা দিলে না সবাই তুই বিকেলবেলা রাত্রে একটু কাজের পরে ঘোরাফেরা করে তোমার সিডি দেখে পাঁচ টাকা দেয় তোমার খেরেম কেলে মানে বিভিন্ন ধরনের কাজকাম করে গে একটু সময় কাটায়। তখন সবাই স্বপনে কয় দিলে দিবো না এলে না তোমার সমস্যা কি? আমি আমার সমস্যা মানে হ্যাঁ তো আমার কাছে চাইতেছে, তোর কাছে তো আমি টাকাটা দিয়ে গেছি তুই দিবি কয় না দিতাম না তুমি কি করবো? আমি বললাম কি করা করে এখানে কোনো প্রশ্নই আসে না, তুই উত্তেজন হইতেছিস কি লিগা? দেহের ভিতরে আরো আমার কটা গালিগুলি দিছে। তখন আমি ওই টিট চাষ করে আমি একটা চোর মারছি। আর চোর মারার পরই ওই যে পূর্বে একটা লোকের আমি শিকল দেখা আমার ছিলাম ক্যারম বোর্ড খেলা নিয়ে ওর সম্বন্ধে এখানে কাজে আসছে মানে হের কাছে গেছে চোর কাহি হে কি শিখাই শিখাই দিতেছে আর হ্যাঁ আমার গালাগালি করতেছে বেদ মানে আমার বাপমা তুল্লা বিভিন্ন ধরনের গালাগালি করতেছে। তখন আমি বাপ মা যখন তুলে গালি দিচ্ছি আমি আর সহ্য করতে পারি নাই। পাশে একটা ইয়া ছিল আপনার যে কুদাল লাগানোর যে একটা আছাড় থাকে, এটা আছাড় বলে, কেউ বাঁশ বলে, কেউ ইয়ে বলে, বিভিন্ন ধরনের নাম। এটা আমি হাতে নেই, হাতে নেই আমি এটা দেখারে মাথার মধ্যে আঘাত করি, বাড়ি দিই, বিশাল স্পিডে বাড়ি দিই, দুইটা বাড়ি মারি। মারার পরই যেটা শিখাইয়া দিত এটা উঠতে মারছে দৌড়। আরে স্বপন নগদেই মানে অসুস্থ হয়ে পড়ে গেল, না মাথা ফাটে নাই। পরার পরে এখন মেডিকেল নিয়ে যাওয়া লাগবো। তখন চার পাঁচজনই এখান থেকে হ্যাঁ মেডিকেল নিয়ে গেছে, আমি বললাম এবারে মেডিকেল নিয়ে যাও। মেডিকেল গেছে, যাওয়ার পরে উনা দিতেছে হ্যাঁ নাকি বিহিনা হুট হয়েছে। আমি বসা রয়েছি, বসার পর আবার রাত্রে প্রায় একটার দিকে হ্যাঁ মুলিবাজার মেডিকেল থেকে আবার নিয়ে গেছে, যেখানে আমরা কাজ করি কাজের সাইডে। যাওয়ার পরে আমার কইতেছে কয় সসরা আমার জীবনটা তুই নষ্ট করে দিলি। তখন আমি বললাম রে বাবা আমি তো তোর ইচ্ছা করে মারি নাই, তুই ভুক্ত যেন ওইসব কাল লাগিয়া হলো মুখে আমার হিকে হিকে দিছে, এর নাম হলো আসগর। তোরে গালাগালি করতাম মানে তোরে হারা সবাই মিলে মারতো, ওই যে সমুদ্রে মারছিলি এর লেগে তোরে এরা মারতো একটা উসিল্লা দিলে। আমি বললাম এটার লেগে এখন তো তুই মেরে খাইলি, এরা তো আমার মারতে পারলো না তুই মেরে খাইলি। এটা হেরে আমি আমার সারাটা রাইট হেরে আমার বুকের লোক আজে আমি লয়ে হেরে ঘুমাই দিয়েছি। ঘুমানোর পরে হঠাৎ করে রাইট দুইটা বাজে বমি করছে। বমি করার পর তারা আবার মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নিয়ে যাওয়ার পরে আমি আর জানি না, পরে শুনছি সে রাত্রি মারা গেছে,
হসপিটালেই মারা গেল,
হসপিটালে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি তো আমার তারা আর জানায় নাই হেরে মারা গেছে, আমি কিছু বুঝিনি। সকালে ঘুমের থেকে উঠছি, একটা মুখ ধুয়েছি, ধরিয়া খাওয়া দাওয়া করছি, করে কাজের সাইডে চলে গেছি সবাই মিলে। স্বপন শুধু স্বপন নাই, কাজের সাইডে গেছি। প্রায় ঘন্টা খানেক পরে সকাল 9টার দিকে তারা আমরা ডাকতেছে সবাই মিলে, যারা এটার সর্দার মর্দার যারা আছে কন্ট্রাক্টর মন্ডেকদার সবাই গেছে। এই মেইন কন্ট্রাক্টর ছিল আপনার মৌলভীবাজারের কামাল চেয়ারম্যান বলে একজন লোক, তিনি আসছিলেন মেইন কন্ট্রাক্টর। ওনার নিচে অনেক লোক ছিল, সবাইকে আমরা ডাকতেছে কই দি যাস সকালকার রাত্রে দিয়ে মারামারি করছোস, মানে স্বপন নিয়ে বাড়ির দিছি, তুইও বাড়ির দিয়ে তুই এটা বাড়ির বইয়া একটা মিটমাট হইব দেশে যাই তুই। জানলাম ঠিক আছে আমি আসতেছি। আমি গাঙ্গের ওপার থেকে ওই পারে একটা বাঁশের হাকাম, এটা আমি বাইরে আসলাম। এসে যে এখানে একটা তাবু টাকায় আমরা থাকতাম, এদের ভিতরে ঢুকছি আমি, ঢুকে তারা আমার লোকের বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথাবার্তা কইতেছে, মানে আমার সময় কাটায় মনে হয় 10 মিনিট সময় লোক কথা কইছে। মোটা মারি দেখি পুলিশ, দুই গাড়ি পুলিশ, দুই সাইড থেকে গাইয়া প্রায় 26 জন পুলিশ গ্রাউ করে পালাইছে ঘুরাটায়। ঘাউ করে লেগেছে, তখন আমি কইলাম এরা রে বললাম কি সকল মারা গেছে, এখানে তো পুলিশ এসে ঠিক আছে মারা গেলো তো মারা গেছে সমস্যা নেই। পুলিশ আমার নিয়ে গেলো, তারা এনে আমার জিজ্ঞাসা করলো, আমি হ্যাঁ আমি এইভাবে এইভাবে আমি মারছি। তখন থানার থেকে কোর্টে নিল, সালাম করলো, কোর্টে জিজ্ঞেস করছে, আমি স্বীকার দিছি আমি এইভাবে মারছি, স্বীকার দিছি, পরে কারাগারে পাঠাই দিল, কারাগারে আপনার গেছি।
আচ্ছা তো আপনার কি কোর্টে থেকে জেলের আদেশ দেওয়া হলো?
জেল হয় নাই মানে হাজত হিসাবে বলতেছি। তখন আমি কারাগারে কোর্টে কারাগারে প্রেরণ করে কারাগারে চলে যাই, কারাগারে গিয়া আমি থাকতেছি। তারপর আমার প্রথম দিন কোর্টের তারিখ পড়লো, এত তারিখ আমার কোর্টে হাজিরা, মানে কারাগার থেকে আমার কোর্টে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমার রিমান্ড চাইতেছে, মানে রিমান্ড এনে আমার মার দিব। তখন রিমান্ড দিছে আমার 3 দিনের, 3 দিনের না 2 দিনের সঠিক আমার মনে হইতেছে না, সম্ভবত 3 দিনের রিমান্ড দিছে। রিমান্ড দেওয়ার পরে আবার আমার কারাগারে নিয়ে এসেছি কোর্টের থেকে। এরপরে কারাগারের থেকে প্রায় 10-11 দিন পরে আমার রিমান্ডে নিয়েছে থানায়, আবার মৌলভীবাজার সদর থানায় রিমান্ডে নিয়েছে, মানে আমার মায়েরা স্বীকার করাইব কিভাবে ঘটনা ঘটছে না ঘটছে। তখন আমি থানাত বলছি আমি এইভাবে এইভাবে হেরে মারছি, তুই মারছো? হ্যাঁ আমি মারছি। তখন টানায় আমার কোনো টর্চানি করে নাই, আমার ধুমকি ধামকি দেখাইছে। তখন একটা লাঠ দিছে, একটা টাব আমার ছিল এই জায়গায় দুটো, এর মধ্যে চেয়ারের ভিতরে হাতওয়ালা চেয়ারে বসাছিলাম, কিছু টেকা খাইয়া স্বীকারোক্তি দেওয়ার পরও মনে হয় আমার একটা মার দিছে, একটা লাঠ দিছে। এই লাঠে এখন পর্যন্ত আমার কষ্ট হয় আর কি। তখন আমার থানার থেকে আবার কোর্টে নিয়ে এলো, কোর্টে ম্যাজিস্ট্রেট 5 ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলো। ম্যাজিস্ট্রেট আমার জিজ্ঞেস করলো, আমি বলছি আমি মারছি। তখন আমি ওই গেলাম 164। তখন আবার জেলখানায় আমার ফিরত পাড়া এলো, জেলখানায় গেছি, জেলখানায় থাকতেছি।
তখন কি আপনার সাজার আদেশ হলো?
সাজার আদেশ হয় নাই এখনো। তখন আমি জেল খাটতেছি, জেলখানার ভিতরে আমার রাখতো আমদামির মধ্যে, আমদামির মধ্যে রাখতো। এখন বলতেছে তুমি বাইরে কি কাজ করো, কি আসবে, তোমার ফ্যামিলির অবস্থা কি? আমি শুনলাম আমার ফ্যামিলির অবস্থা বেশি ভালো না, খুবই কষ্টে চলাফেরা করি ফ্যামিলিটা। ও কত টাকা দিবা তোমার? আমি সিট দিব। আমি কই টাকা দিলে সিট দিবা, আর নাইলে নাইলে এই যে এইভাবে ফাইলে ঘুমাইতে হইব। মোটামুটি কয়েকদিনে আমি ফাইলে ঘুমাইছি। এখন অতিরিক্ত যখন কষ্ট যখন বেশি আইছে শরীরের ভিতরে আর সহ্য করতে পারি না, মানে আপনার ইলিশ পাইল যেমন একজনের পিছনে আরেকজন সিরিয়াল এইভাবে ছাপাইয়া ছাপাইয়া ঘুম পাতানির পর ওই মাদারটি একজনের ছাপ দেয়, এই মাদারটি একজনের ছাপ দেয়, প্রায় গল্লিটার ভিতরে 100 জন লোক এক সিরিয়ালে ছাপাইয়া একদম চ্যাপটা গলে শ্বাস বন্ধ হয়ে যায়। তখন আমি পাল মেরে উঠে গেছি পাইলট থেকে। তখন আমার রাইডার আসছিল লেকুত কুরের নাম লোক ছিল, আর বাড়ি আসছিল আপনার কমলগঞ্জ, ছিল আপনার মাটাকেশের আসামি হইল রাইডার, এবার নেতৃত্ব দেয় সিভিল, মানে কই দিন সাজা এনে হাজতি পুরাতন আসামি প্রশাসনের মাধ্যমে এনে কাজ করে, টাকা যা লইব 50% প্রশাসন দিব 50% হাঁকাইব, এই সিস্টেম। লেকত আমার ঘরে উঠলে গেল লিগে আমি কই আমি এখানে ঘুমাই তার মনে আমি তো মারা যাইম। তখন লেকত আমার মা বাপ মা তুল্লার গালি দিচ্ছে, তো ঘুমাইবে না কেন, এটা কি তোর এই বাপের জায়গা না পাইছিস নাকি, তোর বাপের বাড়ি যেভাবে ঘুমাইতে দিই এভাবে ঘুমাইতে হবে, আর নাহলে টাকা দিতে হইব। তখন যখন আমার গালি দিয়েছে আমি সহ্য করতে পারিনি, তখন লেকত্রে আমি উঠে একটা মানে ঘুমের থেকে উঠে আমি একটা বস্কিন মেরে দিছি কারাগারের ভিতরে। মারার পরই পুলিশ ফালিশ আইসে সব টেয়ে জমজমা রইছে, তখন হ্যাঁ কমল রইছে আমারে ঝেলখানার যে কমল গুলাতে হ্যাঁ কমল দেখতে সে আমার মারবো, অমন তার মাঝে ডিউটি পুলিশ এসে খিয়েছে এই উলি মালি শোনা যেতেছে, তখন হ্যাঁ বললো এইভাবে পুলিশ আমায় জিগাইছে তুমি কি করছো, আমি এইভাবে আমার গালি দিব কেন, আর এইভাবে আমি শ্বাস বন্ধ হয়ে মারা যাবো, এইভাবে এত কষ্ট কেমনে ঘুমাবো, এর লেগে আমার গালি দিচ্ছে আমি মারছি। পরের দিন আমার ক্যাশ টেবিল করছে, ক্যাশ টেবিল করছে আপনার প্রথমে জেলার ক্যাশ টেবিল হয়েছে, জেলার ক্যাশ টেবিল হওয়ার পরে জেলারে অনেক পিটন দিছে আমারে, কেন হাগর কাছে তো অনেক টাকা পয়সা খায়, আমার কাছে টাকা পয়সা পায় নাই, পাইলে তো হেব পাইতো, যে আমার গাছের লোকে বাইন দেয় মানে অনেক মার দিছে, মার দেওয়ার পরে আবার সুপার ক্যাশ টেবিল করছে, ক্যাশ টেবিল করে আমারে দিল আপনার 1 সপ্তাহ দান্ডা বেরিয়ে।
আপনাকে কোন জেলখানায় রাখা হয়েছিল?
মৌলভীবাজার জেলখানা। তখন জেলে আমারে 1 সপ্তাহ দান্ডা বেরিয়ে দিল, দান্ডা বেরিয়ে আমার ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে দিল 4 নম্বর ওয়ার্ডে। থাকতে থাকতে ছুটতে হঠাৎ মানে প্রায় 1 মাস তৈরি গেছে, পরে আমি একজন লোক পাইছি আমার পরিচিত আমার এলাকার, একজন উস্তাদ পাইছি একজন মিয়া সাহেব পাইছি, মিয়া সাহেব জেলখানার যারা ডিউটি করে ওয়ালে মানে আসামি যাতে বাঁধতে না পারে তারা মিয়া সাহেব বলে, আর এমনি যারা গুন্তি মিলায় তারা জমাদার, জমাদার পাইছি মিয়া সাহেব পাইছি। তখন পরিচয় হওয়ার পরে বিস্তারিত ওনারা ভাঙ্গা করলাম, বললাম এমনি এমনি উনি আমার বাপ মা সবাই চিনি, চিনার পরে বললো আচ্ছা ঠিক আছে কয়েক দিন কষ্ট করার পরে আমি তোর সব কিছু আমি ঠিক করে দিতেছি, আমার এখন তো রাত্রি ডিউটি কিছু বলতে পারি না, দিনে ডিউটি পড়লে তোরা আমি একটা সেটিং করে দেওয়া যাবো। মোটামুটি 1.5 মাস গেছে যাওয়ার পর ওনার দিনও ডিউটি পড়ছে দিনে আইসে।
আপনি যে এই 1.5 মাস জেলে থাকলেন ওই সময় সেখানকার পরিবেশ এবং আপনার খাওয়া দাওয়া আসলে সেই বিষয়টা একটু আপনি বলবেন?
জেলখানার খাওয়া আপনার খাওয়া হইল সকালে একটা রুটি দিত 20 গ্রামের মতন রুটি ডাইল দিয়ে গুড় দিত, একটা রুটি আর গুড়, আর কোর্টে যারা সকালে যাইত তাদেরকে দিত 2টা করে রুটি আর আপনার গুড় দিত, অনেকে ভাতও দিত ডাইলও দিত যে যেটা পছন্দ করে, এরকম খাবার চলতেছে। তখন খাইতেছি চলতেছি দিন যেতেছে, প্রায় 1.5 মাস পরে আপনার জমাদার আইলো, উস্তাদ ভিতরে ডিউটি দিনের পরে করে আমরা জিজ্ঞাসা সব কিছু মাতলাম, মাতার পরে যে ওয়ার্ডে থাকি এই ওয়ার্ডের রাইটার এবং ম্যাট্রে বইলা গেছে ছেলেটা আমার এলাকার, ছেলেটাকে তোরা একটু খেয়াল টেল রাখিস ছেলেটা যাতে কোনো অসুবিধা না হয়। খাউন তো মনে হন আপনার পাইলের খানি যারা আইডি আছে যারা ভিআইপি আছে, ভিআইপি বলতে কি আপনার টাকা আছে ভালো জিনিস কই, যারা চৌকায় কাজ করে তারা আপনি টাকা দিলে আপনার ভালো খাবার এনে দিব, ভালো খাবার কি আলাদা তারা বোনা টোনা খায়, মাংস হইলে তারা স্পেশাল ভাবে খায়, মাছ হইলে স্পেশাল ভাবে খায়, পাইলে যারা গরিব লোক আছে তারা রুটি পাইছে সে রুটি এমনি ডলা দিলে একদম ভুষি পড়ে, শুধু ভালোর মতন ভুষি একদম ফাউটাও গা হয়ে যায় এই ভুষিগুলাই। তখন এইভাবে খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ করে একদিন একটা কয়েদি, জেলখানায় কিন্তু খারাপ কাজ বেশি চলে।
মানে কিরকম খারাপ কাজ?
কিরকম মানে ছেলেরা ছেলের উপরে নির্যাতন করে, শুক্রবাজি করে, এটা জেলের ভাষায় বলে শুক্রবাজি। ছেলে একটা মানে আমার বলতেছে ডাঙ্গি কই দিছিল সাজার আসামি, টিপ করে সকালে মুখ ধুইতেছি, মুখ ধোয়ার সময় আমার ধাক্কা মারা দিছে মধ্যে, মধ্যে হাই মানে গালি দেই এইদিকে সর। আমি বললাম কি এদিকে আপনিও মুখ ধুইবেন আমিও তো মুখ ধুবো, কই দেখি তোর বাপের জায়গা নেই তুই মুখ দিতে এভাবে জমিদার হয়ে গেলো জমিদার, মানে এইভাবে গালি দিস। আমি বললাম আমি জমিদার নাকি তুই জমিদার, তখন এই কথা তোর কথা লাগছে আমার আত্মের মধ্যে হেরাতে প্লাস্টিকের একটা মুখ ছিল, মুখটা আমার ভারী মারছে, ভারী মারতে আমিও নগদে মানে হেরে মাই শুরু করছি। আমি শুরু করার পরে জমাদার আইলো, এর নাম হলো মনির জমাদার, আইসা বললো কি সে হেরে জিজ্ঞেস করলো আমারে জিজ্ঞেস করলো, তারপরে দা আমার এনে আবার পিটাইলো এই মনির জমাদারে, এত মোটা গোল্লা দেয় গাছ আছে গাছের ভিতরে আমার কাঞ্জা মেরা দোষ, আমি নির্দোষ, কিন্তু প্রশাসন এর সাবুটে কাজ করছে, এতে কই দিয়েছে। আমি নতুন গেছি, দুই তিন মাসের ভিতরে কয়েকটা ঘটনা ঘটে গেছে, আমি এগুলো সহ্য করতে পারিনি। তারপরে এখানে থাকতে থাকতে প্রায় ছয় সাত মাস পরেই জেলটা চেঞ্জ করা হইলো, নতুন জেলখানা মুলিবাজার জেলেই নতুন একটা জেল বানানো হইলো, আর মুকাম বাজার এই নতুন জেলখানা সব আসামের এখান থেকে এখানে নিয়ে এলো, পুরান জেলকে নতুন জেলে নিয়ে আসলো। এই যে আমার এলাকার উস্তাদ পরিচিত, উনি আমারে রাইখা নিল, রাইখানে কইল এখন তো নতুন জেলখানা আইসস, জেলখানার হাবভাব কিছু বুঝছস, এখন কি করবি, তুই একটা ওয়ার্ডের দায়িত্ব দিলে চালাইতে পারবে? আমি বললাম হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো উস্তাদ। দেন আপনি দায়িত্ব তাহলে আমি পারবো, আমার কোন দেহা শিক্ষা দেয় না, দেহা শিক্ষা গেল টাকা পয়সা দেওয়ার মতন কোনো ক্ষমতা আমার ফ্যামিলির নাই, যাই টুকটাক নেই, কৌড়ে দেয় উকিললে মরিলে দেয় এই। তখন আমি ওয়ার্ডেন আমার একটা দায়িত্ব দিল, দায়িত্ব দেওয়ার পরে আমি যে রাইডার হিসাবে দায়িত্ব পালন করতেছি, আসামি আনতেছি সকালে কেস টেবিল করার পরে আসামি দুই চারজন আমার ওয়ার্ডে কাইটিয়া দেয়, ভালো আসামি টাকা টুকা কিছু লইলে সিগারেট, টাকাটা খুব কম সিগারেট লইলে পরে এগরে কিছু দেয় আমি কিছু দেয় এটা দেয়, আমি মানে চলতেছি আস্তে ধীরে চলতেছি। তখন সুপারেন্টেন্ট একটা এলো, খুবই খারাপ, খারাপ না ওনারা খারাপ পড়লে রেয়া দুই বেব, ভালো সুপারেন্টেন্ট, উনি কোনো ঘুষ খায় না, খাড়াঘাড়ের কোনো টাকা উনি খায় না। তো হাইদুল ইসলাম সুপারেন্টেন্ট ওনার নাম, উনি আসলো, আসার পরে সব চেক টেক দিছে, দেখছে কে কিরম আছে না আছে, টাকা পয়সা দুর্নীতি জেলখানার ভিতরে কোনো দুর্নীতি হয়নি, মানে এগুলো তাই না তথ্য লো একাধিক, প্রতিদিন হটা ওয়াটে অতদিন ফাইল হবে, ফাইল হওয়ার পরে এই সময় যার যার বিছনা পড়তো, দুইটা করে কোমল, একটা তাল একটা বাটি আর হাতে একটা স্টিটিকেট নিয়ে বসে থাকতে হবে ফাইলের ভিতরে, তারা জিগায় যার যার সমস্যা পড়লে, কেউ উকিলের লেগে নালিশ করে, কেউ খাওয়ার লেগে নালিশ করে, কেউ অসুস্থ লেগে নালিশ করে, বিভিন্ন ঝামেলা এদের নালিশ টালিশ করে এইভাবে চলতেই আছে ধারাবাহিক। তখন আমার তো মনে হয় জামিন হইতেছে না, মা বাপের টুকটাক যাই দিতেছে, কোনো জামিন করানোর কোনো লাইন নেই, তারপরে হঠাৎ করে একজন নেতা গেল, সবাই চিনে, সেই গেল জেলখানায়, উনি র্যাবের অর্থ খাইরে নিছিল, উনি নেতৃত্ব মানে গ্রুপিংটা জেলখানার ভিতরে কিন্তু হয় না, চার পাঁচজন একত্রিত হইলেই বিপদে পড়ে, মাইর দেয় প্রশাসনে, তো উনি মানে উল্টা পাল্টা বক্তৃতা দেয়, মানে উনি গায়ের জোরে বাইরের জোর ভিতরে দেখায়, ওনার লোক আমার একটু বাইরে গেল না। আমি বললাম এগুলো তো আপনার হইব না, এগুলো তো আপনার বাইরে তো পার না, এটা হলো বিতর জেলখানা, এখানে হলো আমি আমার, আমরা কইলে এখানে বিপদ, এইভাবে আমরাও চলতো সবাই চলতে হইব, আমি আমার ইয়া যার যার মন মতে, আপনি তো জোর করে একজন এখন আবাদত করতো করবো না, জোর করে একজন এখন খাইতো খাইবো না, এর মনে চাইলে খাইবো না, হ্যার দায়িত্বে নীরবে ময়লা ডাস্টবিন আছে ডাস্টবিনে পালাই দিব, আপনি এত ইয়ে করলে পরে ওই চলবো না, এটা নিয়ে হলো আমার বার্গেনিং শুরু হয়ে গেছে। এখন সুপারেন্টেন্ডেন্ট পাই, সুপারেন্টেন্ডেন্ট সবাই সে কি কারো কোনো সমস্যা, আমি বললাম স্যার কি সমস্যা, কি সমস্যা, ওই যে উনি যে লোকটা উনি স্যার এই অনেক রাত ব্যবহার করে গালাগালি করে মানুষে অনেক কিছু করে, ওনার গালাগাল করে মানে রাত্রে ঘুমাইতে পারেনি, সবাই রেজি গেলো কি বলছে ছেলে এটা কি ঠিক, সবাই বলল হ্যাঁ, যখন তখনও এটা নগদে ঠান্ডা বেড়ি লাগায় ছেলে বুঝে দিল জেলখানার পালিশমেন্ট। তারপরে আবার আমার এর লোকে এখান থেকে আবার গিরিং করছে আমার এই কয়েকটা লাগাইছে, তো ওরা যা লাগে মনে হল জেলখানার ভিতরে তো সিম রাইডার হলো মেইন, সিম রাইডার সিও ম্যাট এগুলো হলো মেইন, সিম রাইডারটা ছিল কুতুবপুরে কুলাউড়া থানা, একজন সিম রাইডার ছিল, ওরা জানে কি বলছে, তখন হ্যাঁ আন্দু সান্দু আমার মানে পুট আপ করে দিচ্ছে,
পুট আপ মানে,
পুট আপ মানে আমি কোনো অপরাধ করলে সকালে কেস টেবিলে হাজির করা হয়, মানে সুপারিনটেন্ডেন্ট জেলার সামনে, মানে এটা জেলখানার একটা বিচারের প্রতিষ্ঠান, এই জায়গায় পুট আপ করছে, পুট আপ করার পরে আমার নামে মিথ্যা কথাবার্তি উঠে আমি জুয়া খেলি আমি এটা করি আমি পোলাং জেলায় খারাপ কাজ করি, মানে বিভিন্ন ধরনের দিয়ে আমার একটা বিপদে, তখন আমার এখানে আবার মায়ের পিট খাইছি, এখানে খাই আমার সেলের ভিতরে দিয়ে দিল ছোট্ট একটা রুম, রুমটা আপনার এটা দূরে এতটুকু অর্ধে করব, এতটুক রুমের ভিতরে আপনার বাথরুম গোসলখানা শুদ্ধ এখানে থাকতে হবে খাইতে হবে, চব্বিশ ঘন্টা দরজা লাগানো মানে লক আপ লাগানো থাকবে কালামারা, বাইরে বাইরে নিয়ে যাবো না আলো বাতাস লাগে না, এখানে আমার পালিশমেন্ট দিল এক সপ্তাহ, বাস আমি এখান থেকে আবার আইলাম বাইরে এক সপ্তাহ এই পালিশমেন্ট পাইডে, এখন ওয়ার্ডে ওয়ার্ডে থাকি, রাইডে রেমেডি সব শেষ গেছে গা, এই চলতেছি, এখন তো মা বাপের তুমি জামিনও করাইতে পারে না, টাকা পয়সা নাই, বিভিন্ন ঝামেলা। তখন এই যে নির্বাচন হইল পরে আপনার তখন সরকারের রাষ্ট্রপতি ঘোষণা দিল পাঁচ বছর, এবং পাঁচ বছর উপরে যারা আছে তারা 90 দিনের ভিতরে জামিন দেওয়া আর নাইলে তারা বিচার করো মামলা। তখন ওই কি করে আমার তো এই টাইমের ভিতরে তো আমার সাক্ষীমা কিছুই হয় নাই। তখন আমি আদালতের মধ্যে গেছি, আমার উকিল ছিল একজন, আমার উকিল ছিল মিন্টু সব, মরি ছিল রশিদ। তখন আমার উকিল লন্ডনে গেছে পরীক্ষার জন্য, আমার উকিল নেই। তখন আমার অন্য একটা উকিল আসছিল দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমি আদালতে উঠছি। উঠার বলে আদালত থেকে আমি পারমিশন নিয়ে আমার কিছু কথা আমি বলছি, বলার পরে আল্লাহর রহমতে আমার আদালতে জামিন দিচ্ছে। আমার নিজের কথা শুনি না, এতদিন আমার কাস্টডি প্রায় 5 বছর 7 মাস 13 দিনের মতন হইব, এর ভিতরে একটু কম বেশ হইব কিনা জানি না, 5 বছরের অনেক উপরে।
মানে আপনি বিচার ছাড়াই 5 বছর জেলখানায় কাটালেন?
কোনো বিচার হয় নাই।
প্রিয় শ্রোতা, আমরা এখানে ছোট্ট আরো একটা বিরতি নিচ্ছি। শাওন 5 বছরের বেশি জেলে কাটিয়ে ফেলেছেন। আপনারা অনেকেই শাওনকে গালমন্দ করছেন, কিন্তু মনে রাখতে হবে প্রিয় শ্রোতা, শাওন কিন্তু তার ভুল বুঝতে পেরে আজ এখানে এই জেবিএসবির মঞ্চে এসেছেন। এর জন্য যে তার মতো ভুল বা অপরাধ কেউ কখনো না করে এবং আপনাকে সচেতন করাই তার উদ্দেশ্য। তবে এখানেই শেষ নয়, জেল থেকে বের হয়ে শাওনের জীবন কোন দিকে মন নিয়েছে সেটা জানবো 4 মিনিট বিরতির পর।
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবর বইটি আপনি এখন সংগ্রহ করতে পারেন ঘরে বসেই, বইটি বাজারে চলে এসেছে। এবং যারা প্রি অর্ডার দিয়েছিলেন, কিন্তু অনেকেই সংগ্রহ করেননি বা ভুলেও গিয়েছেন, কারণ অনেক আগে থেকে আমরা বিষয়টা রেডিওতে বলছিলাম, তাদের সবার জন্য বলছি খুব অল্প সংখ্যক বই বাজারে আছে। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে ফোন দেবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি rockumari.com এর নাম্বার 16297 এই নাম্বারে, 16297 এই নাম্বারে। বইটির বাজার মূল্য মাত্র 200 টাকা।
Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself.
আবারও ফিরে এলাম, সবাইকে আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। মাসের শেষ রোববার আনসেন্সর্ড এপিসোডে আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে বাপ্পি এবং আমার সাথে আজ অপ্রিয় সত্যের মুখোমুখি হয়েছেন শাওন। শাওন, আপনি 5 বছর পর জেল থেকে বের হলেন, তারপর কি হলো?
5 বছর পরে আপনার আমার জামিন হলো, বেরিয়ে আসলাম। ভিতরে থাকা অবস্থায় অনেক কারাগারের ভিতরে অনেক বন্ধু বান্ধবের লোক পরিচয় হইলো, খারাপ ভালা মিলে কিছু বন্ধু বান্ধবের লোক যোগাযোগ করলাম, মানে খারাপ টাইপের কিছু বন্ধু বান্ধবের লোক যোগাযোগ করলাম, কারাগারের বন্ধু বান্ধব।
আচ্ছা, আপনি সেই সময় কেন খারাপ বন্ধুদের সাথে যোগাযোগ করলেন?
এই যে মানে নুবে কইরা।
আচ্ছা আচ্ছা,
মানে কেমনে অর্থ আইন নেয়া, মানে এগুলো সমাধান করা যাবে।
আচ্ছা,
নুবে পড়ে গেছি গান ভিতরে থাকতে থাকতে, মানে মনটা অন্যরকম হয়ে গেছে, ফ্যামিলি যায় না, এই আর কিভাবে টাকা রুজি করতে হবে আর কি, এই চিন্তা ভাবনা করে আর কি। তখন এই বন্ধু বান্ধবের নাম্বার টাম্বার এদিকে মেনেজ করলাম, ওদের লগে যোগাযোগ করলাম ফোনে। একদিন আমার এক বন্ধু বললো আজকে জায়গায় কাজ করতে যাব, বললাম কি কাজ করে? ডাকাতি করতে যাব। ডাকাতি করতে যাবো? ফোন করলাম কি ধরনের বাড়ি কর বা কি আসো বিষয়, কইলো কি অনেক টাকাওয়ালা আমেরিকান এনে যাবো, তুমি কি আসবা? আমি কইলাম ঠিক আছে আমি আসবো। কইতে চলে আসছে ও সন্ধ্যা 7-8টার দিকে, আমরা একটা ঠিকানা দিল কুলাউরা, বলুন কুলাউরা চলে আসছো, আইসে আমার ফোন দিলে আমরা এখানে একত্রিত হয়ে আমরা যেদিকে যাই যাবো। তখন আমি প্রায় 8টার দিকে কুলাউরা চলে আসি, আসার পরে প্রায় 9 জন আমরা একত্রিত হই। হওয়ার পরে একটা মাইকও লইছে, যাওয়ার পরে আমরা এক জায়গায় গেছি, প্রথম খারাপ কাজে লিপ্ত হই। যাওয়ার পরে মানে যে বাড়ির যাইব ওই বাড়ির ভিতরে আপনার দারোয়ান আছে এবং কি কেউ নাই বাড়িতে, সবাই আবার চলে গেছে, এমনিকে আবার চলে গেছে কাইলা বাড়ি, গাড়ি নিয়ে গেছে আরেক জায়গায়। এখান থেকে পিড়ায় 9 জন মানুষ, হাতের ভিতরে লম্বা লম্বা রান্দা, আপনার কাটার কাটার লোক আপনার যে পল্লী বিদ্যুতের তার কাটে, এগুলো কাটার, এগুলোতে তালা কাটা যায়। আর আপনার এই যে অস্ত্র আসছিল, পাইপ গান অস্ত্র আসছিল, আরেকটা তো হাতের বানানো অস্ত্র, মানে হেরাইলে এগুলোর মামলা খাইয়া ভিতরে গেছি। আমি তো এগুলো চাইও না, এগুলো চিনো না, এর ভিতরে এগুলো পরিষেবা করে এগুলা সরাসরি জিনিসটাকে আমি দেখতাম। তখন আটতে আইতেছি, তখন একটা বাড়ি তারা যোগ্য করলো, কইলে এই বাড়ির কাজ করলো, ফর্ম আছে কিন্তু তারা কোন বাড়ির কে আছে না আছে ডাকাতির ফর্ম আছে। তাহলে এই বাড়ির মধ্যে কি পাইবা? কই বাড়ি সৌদি বেড়া ইমামতি করে একটা মসজিদে, অনেক টাকা পয়সা আছে। তখন গেছে গিয়া গেটের গ্রিলের ভিতরে তালা মারা, তালা মারা, তালা কাটছে, এই কাটার দেয়া একজনের কান্দের মাঝে রাখছে, আমি একটা দাউলে হারি শুধু হারে রয়েছি, দুজনে কাজ করতেছে, আর 6-7 জন যার যার মতো প্রস্তুত নিয়ে কারে দিয়েছি, কেউ আসে তাহলে আক্রমণ করার লাগে, শব্দ বাইরে ঢুকেও আসে। ধারায় দিছে তখন একটা খামদের উপরে বর দিছে, কাটারটা তালার মধ্যে লাগাই চাপ দিচ্ছে, ঘাট করে কাইটে গেছে তালাটা, কাইটে ভিতরে ঢুকছে। ঢুকার পরে দরজা তো বন্ধ, আপনার ডিপ দরজা, তখন দরজা তো ডাক দিলে হইব না, ডাক দিলে ফোন করে দিব। তখন কি করছে যে নিপ আছে লোয়াটা বানানো, যে রাজমিস্ত্রি কাঠের থেকে লোয়া উড়ায়, যেটা বলো নিপ মানে ডাকাতির বাসায় আর কি। নিপ দেয় দুটো নিপ দেয় কেঁদে দেয়, প্রথম একটা দরজা ভাঙ হইল, সবাই দূর দূরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে একটা রুমে তো দুইটা সফটি রুম বেরিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে একটা সবাই রে বান্ধ হয়ে গেছে অলরেডি। একটা মহিলা পাকে দৌড়টা দৌড় দিয়েছে, চিৎকার করছে, চিৎকার করছে, ঠোকা পাত লাগে। তখন আমরা যখন ভিতরে ঢুকছি, ঢুকার পরে মনে হয় একটু আল্লাহ ছেলে শুরু হয়েছে, তখন একজন রে আহত করা হয়েছে, আহত বলতে গিয়ে একজন রে কূপ দিছি, মানে সবাই থাইমা গেছে।
আপনি কূপ দিলেন?
আমি দিছি কূপ, কূপ দিছি পরেই সবাই থাইমা গেছে রক্ত দিয়ে। হঠাৎ করে দেখা গেছে একটা মহিলা মেয়ে মনে বয়স 17-18 হইব, দৌড় দিছি পিছন দিকে বাথরুমে তো বাইরে হা করে। তখন আমি দূরে আমি দূরে আনলাম, চিৎ করে দিও না, কিছু হইব না, আমরা আসি অভাবে করে, শুধু তোমাদের কোনো অর্থ নিয়ে যাইমো, তোমাদের ইজ্জত নেবো না, এটা লেগে আমরা আসছি। হের দূরে না আবার হেরে বানলাম, বাইন্দে বাথরুমের ভিতরে সব কিরকম বন্ধ করে দিলাম, দারজার মতো করে লইছে সবাই, একখানো সবগুলো করা হয়েছে করাইয়া। এখন আবার এখান থেকে কাজ শেষ, সবাই বাইরে আয়া করছি, বাইরে আওয়ার পর আপনার প্রজরের আজান দিতেছে, সবাই গাড়িতে উঠবো, ফোন দিচ্ছে গাড়িতে গেছে আপনি, আমরা এখানে গাড়ি মনে হয় আপনার 10 নম্বরে আছে, ফোন দেওয়ার পর এখান থেকে আসবো গাড়িটা, ফোন দিচ্ছি গাড়িটা আসতেছে, দেখে হঠাৎ করে এক মুসল্লি নামাজ পড়বার আসতেছে, আজান শুনে হ্যাঁ দিকে। এখন তো আমরা রাত্রে তো অপেক্ষা যারা পাতের মধ্যে দাউ দু দেখা যায় রান্নাবান্ধা দেখে চিকুর দিতে সব দেখে তোমার যে সবটি মিলে এটা দৌড়ানি দিছি, একটা ডেনে পড়ে গেছে
মানে যে আপনাদের লিডার মানে সেও নেই
না, যখন ঘুমের থেকে অসুবিধা দেখি মানে 6 জন নাই, আমরা 3 জন, কি অবস্থা, ফোন দেয় আর ফোন বন্ধ, যারে ফোন দেয় হ্যারে ফোনই বন্ধ, কি করবো আমরা 3 জন। অনেক কষ্টের বিনিময় এখান থেকে আমরা এলাম সিলেট কদমতলি রেলওয়ে স্টেশনে, আইসে আমরা ট্রেনে উঠিলাম, উঠতে আমরা শ্রীমঙ্গলে আসি, আইয়া মানে আমরা চিন্তা করি এত কষ্ট করলাম বিয়ে করলাম, চিন্তার বিনিময় পাইলাম কি, কিচ্ছুই পাইলাম না। ওনার তো কিগুলোর ভিতরে ইটের মধ্যে এক লোকের যাওয়াই টিপিছিল, হেরাই দুজনে আমার লোকের যে দুজন এই দুজনে আমার দোষে করতেছে, তুই মনে কিছু লইয়া লইছস হেগর কাছ থেকে, এলে তোরা তোরে দেয় গেছে, আমি তোরা সাথে আমি আইছি, তোরা আমার চেক কর, এখন পর্যন্ত তোরা সাথে আমি আছি, চেক কর দেখ আমি কিছু আনছিনি, তখন পাইনি। তোরা দুজন বুঝে গেছে গা, এরপরের দিন পেপারও দেখা যায় আপনার 18 কোটি স্বর্ণ, 5 লাখ টাকা অনেক কিছু নেওয়া হয়েছে, এরকম আমরা কিছু পাইনি। তখন আমি চিন্তা করলাম এইটা করলো, তখন আমার নিজের মাথার ভিতরে আসলো আমি একটা দল গঠন করবো, জীবনের কিছু করতে হলে দল গঠন করবো। তখন আমি প্রায় 27 জন পোলাপন নিয়ে আমি একটা গ্রুপিং শুরু করলাম।
আপনি নিজেই দল বানালেন?
শুরু করছি, শুরু করার পরে আমি প্রথম একটা অপারেশনে গেলাম, সাকসেস হইলাম না, ঘুরে আয়া পড়ছি, কোনো ধরনের কিছু হইল না, গেছি সাইড দেখছি খারাপ জন আছে, ফেলে আসছি, আসার পরে ডার্গার মতো করে যেতেছে, প্রায় 5 দিন পরে হ্যাঁ তারা সবাই যাবে আরাম ফোন দিচ্ছে, ওর সমস্ত যা যাইতেছে সব আমি ড্রেন টেন করে আমি দিতেছি, এর কাছে এর কাছে নেই দিতেছি। আরেকটা জায়গায় গেছি, কাজ চালাইছি, কাজ চালাই আপনি কিছুই পাই নেই, শুধু পাইছি দুইটা কানের রিং, আর এর দিয়ে দেখলাম আপনার 7,000 টাকা, দেখছি এই 7,000 টাকা দিয়ে যে কয়টা কোর্স হয়েছিল দিয়েছি, আর 3,000 টাকার মতো মনে ছিল, আবার আমরা সবাই কোর্সও করলাম, যে এখন আরেক জায়গায় যাবো অমুক দিন, মানে একটু ডেট দিছি 5-6 দিন পরে।
আপনি এই যে দল বানালেন তার মধ্যে কি ওই দুইজনও ছিল?
ওই যে দুজন আমার লোকে প্রথম ছিল, এই দুজনও ছিল আমার লোকে, তখন ইটা এইটি বাদ দিছি, প্রথম এইটি বাদ দিয়ে দিছি। তখন 3 নম্বর কাজে আমি গেছি, আমার নিজের নেতৃত্বে 3 নম্বর কাজে গেছি কমলগঞ্জ থানায় বলে, কমলগঞ্জের দুজন ছিল আমার লোকে, তারপরে কোলাউড়ার ছিল, শ্রীমঙ্গলের ছিল, এরকম টুকটাক কয়েকজন লোক ছিল আমার লোকে। যাওয়ার পরে যে নিচে পণ দেয়া খবর দেয়া এত মনে নিয়ে অন্ত তো কাজ যেখানে নিয়েছি এখানে কাজ দিতেছে না, বিপদ হইতেইব সবাই আরো মানে মরতে হইব কোনো কিছু করলে, তখন আমরা একটা আওয়াজ শুরু করছি। তখন এর মাঝখানে একটা বাড়ি অনেক সুন্দর, আমি একবার কইছ দ্বিতীয়বার করি না, কইলে সমস্যা হইব। আজ কি কস দেখার লাগে মানে আমার পুরা তরকা তুর কেন লেগে আছে, আমি তোরে মারি লিমু, ইডি করতে গেলে তোরে মারি লিমু। হ্যাঁ স্বামী স্ত্রী আছে তোর সমস্যা কি, তোর হেল্প লোক চাইব, তুই আইস সম্পদের লেগে সম্পদ নিবি, ইজ্জতের লেগে তো আসে নাই, তুই সিন স্নেহিনী সিনী বিভিন্ন ধরনের আমার কথাবার্তি কইছে। দেয় আর আমার থামাই চাবো ভাই, আপনি মাইতেন না আলার পুত্রে লুয়ে যেতেছি। দেয়া আড়া দর্শী কমলগঞ্জ ব্রিজ আছে, রেল লাইনের ব্রিজ গাঙ্গা নদীর উপরে গেছে, আমি হলাম হেরে নদীর তেল আপনি ফালাই দিই। আর রাহুল দা না ভাই না আলা মুদি যুব, আমি মরতো তো এর মতন তো আবিষ্ট লোক দরকার নেই। সে আমার অনেক হুমকি টামকি দিছে, বা আর আবার যখন এইটা আমি করতেছি তখন কিন্তু আমি এলাকায় থাকি আমার মা বাপ সহ শ্রীমঙ্গলে, তখন আমি চিন্তা করলাম এখান থেকে ওই দুজন হেরে এলাকায় ঢুকি তো আমার অনেক কিছু করব, বিপদে পালাই দিব। আজকে আমি কিছুই করিনি, এর লগে রাগারাগি করছি, কইরা দলমল সব শেষ। আমি বেশি বাবা বল আমি কেউ লগে কোনো কিছু নাই, তোরা যার যার মতো করে চল, আমি আমার একলা যা পারি করবো কাজকাম করবো, খাইবো এগুলো তার যাবো না। তিনবার মিশি গেল গা দ্বিতীয়তে এর লগে তরকা তরি গিয়েছে, মানে এর এলাকায় থাকি যে একটা দুর্ঘটনা ঘটে আমার বিপদে বালায়, তখন হ্যাঁ আমার এরপ করে পণ দিতে আছে যেটা লোকের তরকা তুল গিয়েছি নারীর প্রতি লিপ গেছিল পণ দিছে কি দোস্ত তুমি তাইও একটু কাজ আছে কে বেশি ইমার্জেন্সি করা হোক আইও গেছি। আমি যাওয়ার পরে আমার ওকে চলো তোমার আমি একদিন এক জায়গায় যাবো, কই যাবেন রাজঘাট করে একটা চা বাগান আছে, রাজঘাট চা বাগানে গেছি, চা বাগানে একটা চায়ের দোকানদার আপনার সর্বোচ্চ ব্যবসা কেন করলো দিল্লি 2-3 হাজার টাকা ব্যবসা কেন করে, এই দোকানের ভিতরে গেলি চুরি তুমি এনে আইসো গেলি এটা রাত্রি তুমি কয় টাকা পাইবা আর কয় দেয়া নিবা, কয় যাই পাই তুমি শুধু ডুববা, ডুবার করে হেরে তুমি অ্যাটাক করবা, গলার ভিতরে একটা দাউ দিছে ওই ভিতরে গলার ভিতরে রাখবা, আমি যা লওয়ার লইলি আমি লো কি করবা, সুরের তো ধর্ম নেই এটা তো সবাই জানে, তোমার তুমি তো চুরি করতে চুরি করবাই করছে, এটা আমি ধরে রাখছি যা যা আনা আইনে আর বাসার দেশে যাবার রাত্রে আমি 1টা বাজে হাইটে হাইটে মানে এই 10 টাকার আপনার চিনজি বাড়া এতটুকু জায়গায় আমি বাগানের ভিতরে ভিতরে আমি হাইটে আইসি একা একা তো দেখা দেয় নাই ঠিক আছে, এখন কিছু মারছি না, মারলে আমার একটা বিপদে পালাই দিব হয় ওই যে এখানে হোম পাইছিলাম। আমি এগুলো করছে করার পরে আরেকদিন আমার আরেকটা বোন দিছে কিন্তু কি হিসে কয় তোমার লোক দরকার আছে একটা জেল আস, তোমার তো লোকজন আসেনি, আমি না আমার তো লোকজন নেই একটা জেল আস দেখাতে বলি, আমি বলি না পারলে তুমি করো আমার করে না কন্যা তোমার আই দিব ভাই যা করছো এটা করি শেষ, তো আমরা সবাই ভালোই জিনু আমি ওই কোন আমি এটা কই অমুক জায়গায় সিংদুর হাল বাজারে আমি গেলাম, গিয়ে দেখি এটা করার মতো না আমি যাই।
কেন করার মতো না,
এখানে ভিতরে মানুষ আছে এবং কি এখানে স্টিলের দরজা এগুলো বাংলা শব্দ হবে চতুর্দিকে পাবলিক বাইরে বেরিয়ে পালাইব, তখনই আমি চলে আইসি তারা যার যার মতন করে গেছে আমি একা গেছি, এবার একা চলে আইসি আসার পরে এখন আমার এ পণ দেয় আমি আর পণ দেয় পণে আমি আর যাই না, তখন হ্যাঁ আমার নামে এলাকার ভিতরে একটা গিরিঙ্গি শুরু করেছে একজন লোকের লোক আমার কানাগুলো চুরু হেরে গিয়ে কইছে সামনে তোর লোক ঝগড়া করছে তোর বড় তো কইছে উড়াই লিয়ে যাবো আর নাহলে তোর শ্রীমঙ্গল শহরও পাইলে আত্মও ভেঙে পালাইব, মানে হেরাত্রি বাঁচতে হইলে তুই আমার টেকা দিবি, মানে হেরাত্রি কি নিচে একবার নিচে 10,000 একবার নিচে বলে 5,000-15,000 আর আমার নামে অনেক বদনাম গুয়ে 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 এলাকার ভিতরে হাঁটতেছে, তখন সবাই নিয়ে একটা যুক্তি করছে চেয়ারম্যান শুদ্ধা কইছে এর পন্দা তুই আনবি আনার পর হয়তো সবাই মিলে আরে মারিলেন আপনার হের আত্মও কেটেলাম, এই কথাটা আবার আমার একজন মিতা আছে আমার নামে নামে এই আমার বন্ধুটা এখন পর্যন্ত আমার লোক যুগে যুগ আছে, সে আমার বলতেছে ভাই তুমি এলাকায় আইবা না, আমি কে কি হিসে কই এই বিষয় জিতু তো তোমার নিয়ে ষড়যন্ত্র করতেছে তোমার হয়তো মারিলে এগো সবাই নাহলে হাতটাও ভাঙবো, মানে এই ধরনের বন্ধ ফেলাইতেছে। আমি বললাম আচ্ছা ভাই আমি আর আসবো না সমস্যা নেই, কয়েকদিন এই আলোচনা করার মনে 1 সপ্তাহ পরে আমার পণ দিছে, পণ দিছে কয় ভাই আপনি কই, আমি কই আমি তো আসি সিলেটে, কয় সিলেটে গেলি আমি গেছি আর একটা দরকারে, কয় তুমি তাড়াতাড়ি শ্রীমঙ্গল যাও কোন দিন আইবা, আমি হলাম কালকে আমি কয় ইমার্জেন্সি দরকার আছে, তো আমি শ্রীমঙ্গলের পরের দিন আসছি আসার পর আইসি আর আমি পণ দিছি, তোমার তো শ্রীমঙ্গলে আইসি কি দরকার, কয় তুমি এক কাজ করো সন্ধ্যার সময় তুমি এই সিন্দুর হালে চলে আইব, আমি বললাম কে কয় দরকার আছে অমুক কি হাজি জানি নাম অমুক হাজি 70 লাখ টাকার জায়গা দিচ্ছে বড় আইনের টাকা তুলছে আমি সব কিছু দেখছি খাইলানি টাকা, আমি আমার তো টাকার দরকার নেই আমি তো বুঝিয়ে গেছি আমি নিবো লোক দেখাইয়া না সমস্যা করবো, তখন আমি যাইনি 15 প্রকল্প লাস্ট টাইম গেলাম আমার কাছে টাকা নাই কতিমালে সিএনজি ভাড়া নিয়ে আসো, তোমার আমি টাকা আমি ভাড়া দেয়ারি, আমি না ভাই সম্ভব, তুমি আসো আমি যাবো, তখন কয় আমি আসলে তুমি আসবো, বললে হাই আমার হিসাব হাইলে আর আমি বিদায় দেওয়া দিব, কোন জায়গায় এমন আমি তুমি সিন্দুরগড় নোটে আসো, আইসে আমার ফোন দিও যে আইসে, আবার পরে আমি বাসার ভিতরে আইসে আর আমার ফোন দিতেছে, তখন আমি বাসার থেকে এত করে চুরি লইতে চাইছি, তোমার মা আমার এটা নিতে দেয়নি, কোনো একটা জিনিসকে কি বলবি কাম আছে অসম্ভব, তুই তো নিতে পারবি না, তুই জানে রাইখা দিস আমার মা আমার হাত থেকে, তুই আমি আসি যারা ফোন দিলাম কই কয়বার আমি স্টেশনে বই আসি, আমি আসি দেখা হইলাম কি আসো কিছু কয়বার এই আজ সত্তর লাখ টাকার জায়গা দিচ্ছে এক টাকা ডান তৈরি আমি তখন কী করা কয় তুমি দায়িত্ব হইব গেলে পরে টাকা ঘোরা করা লাগবে যাই করি কেনাই যা, আমি বললাম তখন তো আমার সময় আছে যামু, তবে এখানে আমার হাতে একটা কাজ আছে এটা তোমার দেখতে হইব, এটা কিন্তু একটা বড় কাজ তোমার পছন্দ হইব না, কোন জায়গায় মানে ওই যে আহাদ এমপির বাড়ির সামনে মানে আমি কত রকম বাগানের দিকে যাই দিতেছি, বলি এটার দিককে আমরা দিকে যাবি মনে খুশি আমার নিয়োগটি কাম করবো, সেটা আমি এর আগে বুঝে লাই বাস খেয়ে গেছি বাগানের দিকটা ঢুকতেছি আমার কইলে যাও আমি ওই যে সামনে 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 কইতে 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 আর গাঙ্গের পারে নিয়ে গেছি একদম বাগানের মাঝখানে একটা টিল্লার উপরে গাঙ পাই দিয়ে, এখানে আপনার বিটিআর এর ক্যাম্প আছে ক্যাম্পের পিছনে, এখানে মিশিয়ে নেওয়ার পরে আমি হের আগে টিল্লারের উপরে উঠে গেছি, ওঠার পরে আপনার টিল্লার থেকেই আগাছের মধ্যে ধৈরা শরীর আমি তো শরীর নষ্ট হয়ে গেছে যতটুকু স্পিড আছে শরীর এইখান থেকে লাত মেরে নিচে পালাইছি,
ও মাই গড
প্রায় তিন চারতলা তো হবে নিচে তো মানে পড়তে পড়ে গিয়েছে,
যখন ও পড়ে গেল তখন কি ও আহত মানে সেই মুহূর্তে আসলে কি অবস্থা ছিল তার,
আহত মানে পুরো একদম লেজে মুয়ে আমার দিকে কি ইচ্ছে দোষ আমার আমি কি করলাম তুই আমার আইডিয়া করতেছস, আমি বললাম খ তুই আমার নামে কি কি করছস, অমুক রাত চুরু গ্রাত পেটে খাইছস, হওয়া দোস্ত আমি খাইছি কেলিয়া খাইছস তোর বয় দেখা আমি কি করতাম কিছু কইছিলাম সুরুকের ব্যাপারে কয় না, আমি কি বুলুর দোকানে গিয়ে আমি ডাকাতি করতে গেছিলাম না তুই নিছিলি, কয় আমি নিছিলাম তাই আমার নামে বন্ধন ছড়াইলি, কয় দুস্ত আমার বুলু গেছে মাফ করে তাই আমি বললাম মাফ করবো, আবার ওই যে তুই চেয়ারম্যান টেয়ারম্যান সবাই নিয়ে আলোচনা করলি আমার এনে মারি লাইবি অথবা হাত তো ভাঙবি এটা এই ষড়যন্ত্র করছিস কি, কয় দুস্ত আমার ভুল হয়ে গেছে আমার তুই জীবন ভিক্ষারে আমি তোর ভিক্ষা দেওয়া জীবন আস, এরপরে মনে হল এনের ভিতরে একটা ঘুষি দিছি একটা ঘুষিতে মন কাকিও পড়ে গেছে এই তাল্লাটার ভিতরে, সে কিন্তু আমার চেয়ে একটু খাটো ছিল, তখন একটা ঘুষি দিছি দেহনে মানে এক ঘুষিতে মনে হয় লেজিং হয়ে পড়ে গেছে, পড়ার পরে অনেক জাপজুপটি করছে, করার পরে লাস্টে মনে হয় মারতে মারতে একটু পানি ছিল অল্প এই পানির ভিতরে নিয়ে মনে হয় মাথাটা ডুবাইয়া মাথার মধ্যে পানা মেরে ধরছি, পানা মেরে ধরছি পরেই মনে হয় যখন দমটা যায় তখন এই আমার মাথার উপরে গিয়ে পানি ডেকে উঠছে, আমার মাথার উপরে এই পানি ডেকে উঠছে যখন দমটা হের বাইরে যায় পানিটা যেমন আগুনের মতো নিচে কি একটা উঠলো আমার মাথার উপরে উঠছে, শুধু আমি একটা আর আল্লাহ উপরে কেউ জান না এখানে কেউ দেখে নেই, তখন দেখলাম মানে গেছে মরে গেছে পকেটের ভিতরে দেখলাম একশো টাকা আছে, দেখলাম টাকাটা নষ্ট হয়ে যাবো টাকাটা আমার পকেট রইল, বলে মোবাইল আসিল মোবাইল দিয়ে আমার পানিতে পালাইলাম এইখান থেকে লাস্টের টাইম নিলাম পানি ছেড়ে দিলাম, পানি ছেড়ে দিয়ে আমি হাতটাও ধুয়ে আর মনে হয় তিনটা বাজে গেছে বাগানের দায়িত্বে একটু 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 এসেছি ডিউটি আমার পাইছে কই করে গেছিলাম, বললাম গেছিলাম বাগানের মোড় থেকে আগে সুযোগ যায় নাই বাসায় গেছি, তখন আমার মা করতেছে কই গেছিলি, আমি না কোনো না যাইনি কত তোর শরীরে যে অবস্থা কি তোর আমার হাতের ভিতরে খাবলাইছে দুবলাইছে তো রক্ত আসা লেগে গেছে, আমি এমনি যে বাগানে গেছিলাম আগাছে বাগানে নাই তার সমস্যা লাগছে এটি, তারপরে আমি ঘুমাইছি ঘুমাইছি ঘুমাতে সকালে উঠছি ওঠার পরে চতুর্দিকে হের কবল লেগে গেছে মানে হে কই গেল কই গেল ওই গার্জেনে খুঁজতেছে,
প্রিয় শ্রোতা এখানে একটা বিরতি নিতেই হচ্ছে, উফ কিচ্ছু বলার নেই মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক কিছুই ঘটে যায়, ঠিক আমাদের আজকের অতিথি শাওনের মতো, শাওনের মতো আপনারও যদি সত্য বলার সাহস থাকে তবে চলে আসুন আমাদের জেবিএসবির মঞ্চে, ফোন করুন ফোন নম্বর 09613892892, আবারও বলছি 09613892892, এখানে ফোন করে আপনি টু প্রেস করুন এবং আপনার অপরাধটি সত্য করে বলবেন এবং আপনার ফোন নম্বরটি উচ্চারণ স্পষ্ট করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব, ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
Royal Tiger Dream presents JBSB Unfiltered. Recharge yourself. Royal Tiger Dream presents JBSB Unfiltered. Recharge yourself.
প্রিয় শ্রোতা, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড পর্বে। আমি আরজে বাপ্পি রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমাদের সঙ্গে আজ রয়েছেন শাওন। আমরা আজকের অপ্রিয় সত্যের শেষ ভাগে রয়েছি। শাওন, আপনি খুন করলেন, জিতুকে খুন করলেন এবং সবাই তাকে খুঁজছে, তারপর?
জি, সবাই খুঁজতেছে। বাদে দিন সকালে আমি ঘুমতে উঠলাম, ওঠার পরে ওর বউ আমার ফোন দিছে, তোমার কাছে কি তোমার ভাই গেছিল জিতু? আমি বললাম না, আমার কাছে তো আসে নাই। তখন হের বই নিয়ে হের বউরা থেকে ফোনটা নিয়েছে, নিয়ে আমার অনেক গালাগালি করতেছে রাগি বাসায়। তোর কাছেই গেছে, তুই তো বলতেছিস না আমার বাইরে কি করছিস। তখন আমি বুঝতে গেলাম, মানে এখানে একটা ক্যাফে লাগিয়ে গেছে। তখনই আমি এই গাড়ি তুইটা এই আমি ঢাকা চলে আসি, ট্রেন পেয়েছি, ট্রেনে উইটে চলে আসি ঢাকা টঙ্গি বাসা নিলাম। থাকতেছি খাইতেছি প্রায় সপ্তাহখানেক পরে আমার আব্বা মা ভাই বোন যারা আছে সবাই এই ঢাকা চলে টঙ্গি চলে আসছে।
মানে ওনাদেরকেও কেন ঢাকা আসতে হলো?
ওনাদেরকে আসছে ওনাদেরা হুমকিতে, ওনারা মামলার আসামি হইব, মামলা নিয়ে ওনাদেরকে জড়ানো হয়। এই
মানে আপনার নামে মামলা হয়ে গেল?
হয়ে গেছে। তারপরে আব্বা মা আর সবাই আইছে, আমার পরে গেলাম কি আসল বিষয়ে, লাশ কই পাইছে? কয় লাশ পাইছে এই বিটিআর এই পাইরিয়ে এখানে একটা ব্রিজের ভিতরে, পর্যটনেরা আইছে ঘুরতো, বিদেশি লোক তারা দেখে লাশটা পুল্লা রয়েছে, পানির থেকে পুল্লা বাইয়া রয়েছে, চারদিন পরে লাশ পাইছে। তখন এখানে ডাইরেক্ট মানে মামলা হয়ে গেছে, আমি তো এর আগে বাইয়া গেছি এসে। তারপর আব্বা মারা কিসব কবরা বললো, এই দেখায় মনে করেন আপনার কর্মজীবন শুরু করলাম, চিন্তা করলাম জীবনে আর সুখ নাই, কর্মজীবনে ফিরে গেলাম, কষ্ট করতেছি। তখন বড় ভাইরে নিয়ে ভাবতেছি, বড় ভাই এত বছর দূরে গেলে প্রায় 10-11 বছর হয়ে গেছে অলরেডি। তখন আব্বা কইল, তো এর বার করতে অনেক টাকা পয়সার দরকার, তোর এদিকে তো জ্বালা কেমনি কি করা? আমি চিন্তা নাই, আল্লাহ রহমত আল্লাহ শৈল ভালো রাখে সবকিছু। তখন আমি একটা তরকারির দোকান দিই টঙ্গিতে, তিনি এদিকে টঙ্গি বাজারে তরকারি বেশি, রাত্রে আপনার আবার চৌরাস্তায় এখানে মাল কিনে 400-500 কেজি মাল কিনি, পাইকারি কিনে আবার পাইকারি বিক্রি করে সারা রাত উজাগুরি করে আবার আমি এখানে দিনের ব্যবসা করি। এমন পেশারটা আমি এটাই কইছি, আমার লাগে আমার তোমরা সবাই কষ্ট করছো, তোমাদের লাগে আমার জান গেলে যাইব, আমি আর জীবন এরকম ভুল করবো না, আমি ভালো রাস্তায় আমি চলে যাইছি, কাজ কাম করতেছি। তখন একদিন হঠাৎ করে গেলাম হাইকোর্টে, আমার ভাইয়ের মামলা যার কাছে আসছিল এই বেস্ট আমি ওনার কাছে গেছি, ওনার লোক কথাবার্তা কইলাম, চুক্তিপত্র হইল, কয় এতদিনের ভিতরে বার করে দিন। তো উনি টাকা বেশি খায় নাই, অল্প টাকা খাইছে, অনেকদিন তো কাস্টোডি আর মামলা মিথ্যা মামলায় সাজা হয়েছে, 30,000 টাকা খাইছে। 30,000 টাকা আমার বাপের দিয়ে আমি দুইবারে দুই তিনবার না চারবার আমি বাবের দিয়ে টাকাটা দিছি। এবার পর আল্লাহর রহমতে আমার ভাই আল্লাহ ভাই দিয়ে আসলো, বড় ভাই আসছে, কাজ করতেছি, এই ব্যবসা বাণিজ্য করতেছি। করার পরে টঙ্গি একদিন একবারে ওলাই, আমার তরকারি বাকি নিস, 15 দিন পরে আমি পাইলাম, বললাম ভাই তরকারি নিলেন ভাই, টাকা তো দিলেন না, আমি তোমে কষ্টে চলতে হয়, কয়টা হ্যাংকাম করি, মা বাপ নিয়ে চলা ফিরে অনেক কষ্ট। এই কথা বলতো টাস করে আমার গালে একটা ছয় মেরে দিল, ছয় মেরে দেওয়ার পরে আমি উইটি মনে করেন আমিও যা পারছি একদম দেওয়া দিচ্ছি, 1 কেজি বাটখারা দা মারছি একবার এখানে বুঝে। তখন এক চিক করে দিতে দেওয়ার পরে অনেক পোলাপন আইছে, আইয়া মনে করেন আমার মারপিট করছে, 15-20 জন পোলাপন, আমার দোকান দোকান যা মাল চালা ছিল সব লন্ড বন্ধ করে গেছে। তারপর আবার যে বাড়িওয়ালার বাসা থাকি এই বাড়িওয়ালায় আবার এটা মিট করে দিচ্ছে, যে আবার ব্যবসা শুরু করলাম। তখন আমের ব্যবসা শুরু করি, আমি বেসতেছি, হঠাৎ করে একদিন একটা ছেলে আইসে, ছেলেটার নাম হলো ছাদ্দাম, আইসিয়া আমার বোন জামাইয়ের দাম বেশি বইছি, আমার বোন জামানার থেকে প্রায় আপনার 1 কেজি ওজনের একটা আম কিনিছে, একটা চাটপুর নিছে হাতে, নিয়ে আমটাকে খাইতে সুন্দরভাবে খাইছে, জিজ্ঞা বলে কিছু যখন খাইয়া যাইতেছে, আমার বোন জামাই বললো কি সে তুমি ঠেকা দিয়ে যাও, তুমি আম খাইয়া যাইতেছো, কই তুই এনে ছাদা কারে দিস? তখন আমার হ্যাঁ ডাক দিছে, আইসা মনে হলেন এর দুইটা অনেক মায়ের দিলাম, মায়ের দেয়া এই টঙ্গির টিকি দিলাম, মারার পরে টঙ্গির টিকার মতো নাই, টঙ্গি এলাকা সাইড়া দিলাম, আইলাম মিরপুরে 11:30 এইখানে থাকতেছি, তাকে এইখানে মাস খানিক খাইকে আবার টঙ্গি গেছি, যে আবার একটু ঠান্ডা হয়েছে, টঙ্গি চলাফেরা করতেছি। অমন্তর মধ্যে আমার দেশের একজন লোক আপনার দেখা হয়েছে, হওয়ার পরে লোকের পরিচয় হইল, ওই শালিরে সম্পর্কের মাধ্যমে 3 মাস সম্পর্ক করে বিয়ে করলাম। বিয়ে করার পরে চলতেছি হঠাৎ করে প্রায় মনে হয় সপ্তাহখানেক পরেই ওর বোন জামাইয়ে মানে আমার যে মামলাটা বাড়ির এটা প্রথম বিয়ে ছেড়ে দিতে, এটা তো হ্যাঁ জানে এই জিনিসটা, আরেকজন লোকেরা তো বইলা দিল, বইলা দেওয়ার পরে এখন আমি বলছি কি এই জিনিসটা সে আমার কইতেছে কই তুমি নাকি এমনি এমনি মামলা দেয়া এলাকার থেকে তোলে আইসো। আমি বললাম না তোমার একটা ভাই বলছি, কয় তোমার ভাইরা বলছি।
আপনি যে বিয়ে করলেন তখন আপনার আসলে বয়স কত ছিল?
বয়স আপনার 26-27।
আচ্ছা,
তখন হ্যাঁ বললো তুমি নাকি এলাকার থেকে মামলা গাইয়ে চলে আসছো। আমি বললাম কে বলছে? কয় তুমি যারে বিয়া করছো? হ্যাঁ বইনা মায় বলছি। আমি কে আপনি এত কুসেন কেলিয়া? কয় আমি তোরে বিয়া করতে আসলাম, তুমি বিয়া করে লইলা। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ বিয়া করতে আসি, লাইন বিয়া করছি নিচ্ছি, এই জিনিসটা বলছি আমার একটা ক্ষতি করবো। তখন আমি আমার বউরে বললাম, কল্যাণ এমনি এমনি অমুকে তো আমরা জিজ্ঞেস করলো এইভাবে, আমি নাকি মামলা হয়ে দেশের থেকে পলাতে বেয়ে আইসি, আমার বন্যা মায় বলে কইছি। তা কয় এখন কি করা? আমি কই এখন আমরা চিটাগান, চলো চিটাগান গিয়ে গেলাম। এই ফ্যামিলি লাইনে তুই আস, এর নিয়ে আমি গেছি গেছি চিটাগান। আমার ফ্যামিলি সবাই গিয়ে গেছে টঙ্গী। চিটাগান গিয়ে এখানে প্রায় 8-9 মাসের মতন এখানে থাকতেছি। এর ভিতরে একটা বাচ্চা ও পেটের ভিতরে হয়েছে, 9 মাসের বাচ্চা পেটে। তখন এখানে চলার পথে এক দুজন বন্ধু বান্ধব লাগিয়ে স্বাভাবিক, আজকে আমার ভিতরে যে কোনো ভাবে এখানে বন্ধু বান্ধব দু তিনটা লোক পরিচয় হয়েছে। এগুলো লোকে মনে হলেন আপনার রাজমিস্ত্রি কাজে যাই, রঙের কাজে যাই, বিভিন্ন কাজকর্ম করতেছি। এখন হেগুলো চলা দিকে হ্যাঁ দেখতে পারেন, আমি সারাদিন হেগুলোর কাজ করি, কাজের পাকে একটু সময় এগুলো কথাবার্তি করে সময় কাটাই, না দেখতে পারবো না। হ্যাঁ ঝগড়া কইরা এমন বিশাল এক ঝগড়া এখানে শুরু করছে আমার লাগে।
আপনার ওয়াইফ?
হ্যাঁ বিশাল ঝগড়া শুরু করছে, বলে হ্যাঁ আমি ভালো তুই এখান থেকে আমি আয়া পড়ছি।
আচ্ছা একটু এক মিনিট, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার যে ওই মামলাটির আসলে কি হয়েছিল, লাস্ট যে মার্ডারটা আপনি করেছেন?
মামলার কোনো কি মামলা চলতে আছে? মামলার পর্যন্ত আমি নিইনি, মামলা আছে, মামলার টাকা পয়সা নেই, মামলা যিনি টাকা পয়সা হইব এটার সমাধান করার চেষ্টা করবো, এখন এইভাবে চলতেছি। এই টেনশন মাথার ভিতরে নিই নেই, কাজকাম করতেছি, ফ্যামিলি চালাইতেছি, নিজে চলতেছি, এটাই চিন্তা করতেছি সবসময়, মামলার সম্বন্ধে মাথার বাদ। তখন এই যে হেল লোকে আমার বউর লোকে রাগারাগি করে দেশে গেলাম, দেশে গেছি আমার এলাকার থেকে প্রায় আরো 1.5 কিলোমিটার দূরে একটা এলাকা আছে, এখানের ভিতরে একটা হলো ডাকাইতের বাড়ি, ডাকাইতিটা বংশগত ভাবে তারা ডাকাইত, হের বাড়িতে আমি গেছি। হেলরে আবার আমি জেলখানায় যখন ছিলাম, এই মুলিবাজার জেলখানায় হে পড়ছিল, করার পরে আমি কিছু হেল্প করছি। ওই হেলরে দেখা হইলো দেয়া এরে কইলাম, কইলাম আমার তো এখন ওই অবস্থা, মামলা তো ঘুরতেছি, আর তুমি আমার বাড়িতে থাকো কোনো সমস্যা নাই। হের এখানে থাকলাম আমি 3 মাস, 3 মাসের ভিতরে প্রতিদিনই দিনও ঘুমায়, রাত্রে তো মানে বাইরে যায়। আমি কই আমি ঘুমো থাকি, আমার ঘুম পাতে তুই যায় আমি ঘুমাই থাকি। তখন এটা দেখি সকালবেলা যখন না পেটেছে গ্যামিলিকা কি কই গেছিল, ওনা গেছিলাম অনেক জায়গায়, দেখ থাকলে তো হ্যাঁ সব কিছু আমি বুঝা লাইলাম। বুঝার পরে বললাম চাষা দেখ এগুলোর থেকে কি যায়, এগুলো করে উন্নত হইতে পারবি না, আর আমার লোকের যখন তোর সম্পর্ক হয়েছে পরিচয় হয়েছে, ইনশাল্লাহ তুই আমার লোকের এলাকায় চলতে হবে, আল্লাহ আমার সমস্যার সমাধান করে। তুই যদি তোর যে ঢুকতেছস লাইফটা কিন্তু ফিরে আনতে পারবি না, তোর আল্লাহ দুইটা সন্তান দিছে, এ দুইটা মাইয়া। তখন হ্যাঁ হইলো কি আরে আয় করবো না, এই মেশিনটা অনেক চেষ্টা করছি, হ্যাঁ মানে আরে ফিরে গাড়ি নেই, এর ডাকতে আয়া করছি, এই আবার ডাকা আইসি, আমার বউ জানে না আমি ডাকা আইসি। প্রায় 7-8 দিন আমার বউর লোকে দেখা নেই, আমার বউ তো আমার পণ্ডে তুমি কই তুমি কই, আমি আমি যে হামলে দেখি তুমি আগে ভালোই শুনি কো, আমি তো ভালোই আমি আর তোর জাতি কিছু বলবো না, আমি যদি না করো তখন কি করা যায়, করে অন্য হন একটা বাসা লোক কইল। আবার এলাম মিরপুরে, এই যে উত্তর কাজী পাড়া এসে বাসা লইছি, এসব আমার মা বাপ কেউ আমার লগে না, আমি একা হেরে নিয়ে আইসি। এসে এখানের ভিতরে প্রথম অবস্থা টুকটাক কাজকাম করছি, পরে এই যে ছোটোখাটো একটা হোটেল দিলাম, ভোটের দোকান গরুর ভুড়ি বিক্রি করি ভাই যা, এইখানে আমার একটু অভ্যাস ছিল খারাপ, মানে একটু জুয়া খেলতাম, যদিও করতেছি প্রতিদিন আপনার 1-2 একটা ইনকাম করতাম, জন্মা দিয়ে দিয়ে দিতাম। আর এমনি খারাপ নেশা নেশা অন্য কোনো কিছু নয়, জন্ম নেশাটা ধরলিছে আমার, দেখি দেখি এমনি বড় ধরনের একটা কিছু নিয়ে পাই পাই আমি আমার মামলাটা শেষ করতে পারি, এদের চিন্তায় কিন্তু পারতেছি, এদিকে রুজি করি এদিকে নষ্ট করি। এখন আমার বউ স্বাভাবিক খারাপ লাগবেই, হ্যাঁ মনটা অশান্তি হয়ে গেছে। তখন হ্যাঁ হঠাৎ করে কি করছে গে হ্যাঁ মামতো ভাইয়ের কাছে বিচার দিছে, মামতো ভাই আমার জিগাইলো কি সে তুমি খেলো গিলিগা, আমি খেলাই আমার ভাল লাগে, এখন কি করবো না খেলে, খেলাই আমার একটু ভাল লাগে লে আমি খেলাই, কয়েক জোয়া খেলা তো খেলাম আমার বোনদের লোকে ঝগড়া করবে, আমি তোমার বোন আমার লোক ঝগড়া করে গিলিগা, ইহতো ভাই হ্যাঁ পথে হ্যাঁ আমার পথে আমি গেছি দে বুঝাই দিছে যাও ঝগড়া মুখ আর করো না, ঠিক আছে। আবার 3-4 দিন ভালো গেছে, আবার আমি জোয়া খেলা গেছি গা, একদিন রাত্রে খেলা গেছি, যাওয়ার পরে পরের দিন সকালবেলা, এই সময় আমার মায়ের রয়েছে ডিসেম্বরের আপনার 2015 সালের ডিসেম্বরের 15 তারিখে আমার মায়ের হয়েছে,
মানে আপনার একটা মেয়ে হলো?
হ্যাঁ একটা মেয়ে হইলো, মেয়েপুর আসার পরে ডিসেম্বরের 15 তারিখ আমার মেয়ে রয়েছে। তখন আমি চিন্তা করছি এটাই আমার আল্লাহ একটা মায়া দিছে, জীবনে কোনো ভালো কাজ তো করে নেই, মায়ের নাম রাখছি ফাতেমা, যাতে একটু আল্লাহর কাছ থেকে আমি একটু মাপ পাই, এই কারণে আমি তার একটু মানুষ বানাইতে চাই, এখন এই জায়গা যে জায়গার মধ্যে এখন বর্তমানে আপনার আছি, এই জায়গাটার ভিতরে গেছি, যাইয়া কষ্টে দুঃখে সহমিজ করতেছি চলতেছি।
আপনি কেন আসলেন যাহা বলিব সত্য বলিব এই মঞ্চে?
যাহা বলিব সত্য বলিতে আসছি আমি, অনেক এই কথাগুলো বলার লাগে আরো কিছু কথা আছে আমি বলতেছি। অনেক গরম হয়েছে দোকান দেওয়ার পরে, দোকানদারি করতেছি, ব্যবসা করতেছি, ব্যবসার মাধ্যমে আপনার বিভিন্ন যা জামেলা আসে, নেশা গল্পলারা আসে, আইসা মনে করেন দোকানে খাইয়া টাকা দেন, যা জামেলা করে দু তিনটার লোকে মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে, যায় জামেলা হয়েছে, এখন অসহ্য লাগতেছে। অসহ্য মানে নিজের নিজে শেষ করে দেওয়ার মতন মানে সময় আইতেছে, মানে এভাবে আমার কাছে লাগে, মানে কুলায় উঠতে পারতেছি না। যে সব যারাই আমার দোকানে ভাই আমি বুঝাই, ভাইয়ারা এগুলো খাইস না, এভাবে চলিস না, এগুলো ভালো না, মানে বুঝাইলে পরে মানে তারা আরো ফাপর দেয়, এরপর আমার লোকের খাইয়া টাকা দেয় না, এই ধরনের ঝামেলার ভিতরে আমি আসি। এখন আমি বর্তমানে যে দোকানটা নিয়ে চলতেছি খাইতেছি, খুব অশান্তির ভিতরে আছি।
আপনার কি মনে হয় বা আপনার বিবেক কি বলছে যে এই ভয়াবহ অপরাধ আপনি করেছেন, এবং আপনার কি মনে হয় যে এই মার্ডার গুলোর কারণেই আপনি আজকে এই ধরনের শাস্তি পাচ্ছেন?
এই যে এই মার্ডার, এই পাপের কারণে আল্লাহ আমার এই অশান্তির ভিতরে আমার মৃত অবস্থায় আমি আছি। আমি মানুষের মতন আমার কাছে লাগতেছে না, আমার কাছে লাগতেছে মৃত। প্রতিটা মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমার টেনশনে মরতে হইতেছে জুলিয়া পুরিয়া। এখন এই কারণেই আমি আসছি যাতে দ্বিতীয়তে আমার মতন সাউন যাতে জন্ম না নেয়, নেশা হোক, খারাপ হোক, চুরি ডাকাতি গুণী বদমাশি এগুলার যাতে লিপ্ত না থাকে, এগুলাতে সবসময় যাতে সবাই বিরত থাকে, আল্লাহ যাতে সবাই যাতে ভালোভাবে নেয়, আমার মতন অশান্তি যাতে কেউ বুক না করে।
প্রিয় শ্রোতা, সাউন ভালো থাকার জন্যই আজ এতগুলো অন্যায় বা অপরাধ করে ফেলেছে। আসলে কি সাউন ভালো থাকতে পেরেছে? আপনি অপরাধ করলে আপনার বিবেকের শাস্তি থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন না। শাওনের এই অপ্রিয় সত্যগুলো যদি একজন মানুষের বিবেককেও নাড়া দেয় তাহলেই মনে করব আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। আগামী রোববার আরও একজন বন্ধুকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.